exclusively on FusionBD.com.
Fan, the night comes alive with grounding form. FM, the night comes alive with grounding form.
শুনছেন সবসময় রেডিও 88.5 FM. আমি রাস্তা আছি সাথে এবং আমার সাথে আজকে মাসুম ভাই নাই আনফরচুনেটলি এবং চিটাগাং আছেন এবং আজকে ফ্রাইডে দ্য 13th, সুতরাং আজকে আমাদের শোটা একটু শুরু করতেও দেরি হয়ে গেল। বাট আজকে একটা অন্য রকমের ব্যাপার কিন্তু যারা ভূতাত্ম পছন্দ করেন সবার জন্যই, এবং সবাই হয়তো অপেক্ষাতেই ছিলেন যে ভূতাত্মের ফ্রাইডে দ্য 13th-এ আমরা কী করব। তো ফ্রাইডে দ্য 13th অনেক স্পেশাল একটা কিছু ভূতাত্মের জন্য, এবং সমস্ত পৃথিবীতেই ফ্রাইডে দ্য 13th নিয়ে অনেক ধরনের কথা বলে অনেকে, যে এই দিনটা অনেকে বলেন যে একেবারেই শুভ না, অনেকে বলেন যে এই দিনটা তে অনেক কিছু ঘটে, অনেকে বলেন যে রাতের বেলায় বা এই সমস্ত এই দিনে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়, অনেকে বলেন যে অনেক কিছু অনেকের কাছ থেকে হারিয়ে যায়, এরকম ধরনের নানান ধরনের কিন্তু ভূতাত্মের আমরা বিভিন্ন গেস্ট কিন্তু এসে বিভিন্ন সময় শেয়ার করেছেন, তাই না, যে এরকম এরকম অনেক কিছু হয়। তো যাই হোক, সেরকম ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলবো, এবং আজকে যেরকম ফ্রাইডে দ্য 13th, এরকম কোনো একটা ফ্রাইডে দ্য 13th ছিল 2010-এর অগস্টে, আপনারা সবাই জানেন 2010-এর অগস্টে একটা ফ্রাইডে দ্য 13th ছিল, এবং সেই দিন আমরা ভূতাত্ম শুরু করি, এবং ভূতাত্ম যে শুরু করি সেই দিনটায় বেসিক্যালি মানে আমার এখনো মনে আছে যে খুব অল্প সময়ের প্রস্তুতিতে খুব তাড়াতাড়ি করে খুব তাড়াহুড়া করে আমরা ভূতাত্মটা শুরু করেছিলাম। তো আজকে ভূতাত্ম নিয়ে এই সমস্ত কথা কেন বলছি তার একটা কারণ আছে। ভূতাত্ম 7 বছর শেষ করেছে, এবং আগামীতে হয়তো আরও অনেক বছর এগিয়ে যাবে ভূতাত্ম এভাবে যদি আপনারা সঙ্গে থাকেন। কিন্তু আমি বেশ কিছুদিন আগে ভূতাত্ম নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে আমাদের ভূতাত্মকে নিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, সুতরাং আপনারা আপনাদের কোনো প্ল্যান আছে কি না বা আমরা কী করতে পারি, আপনারা বিভিন্ন ধরনের প্ল্যান দিয়েছিলেন, এবং আমরা এটাও বলেছিলাম যে ভূতাত্ম নিয়ে আমাদের যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে আপনাদের সাথে নিয়ে করতে হবে, এবং আমরা যদি অন্য কোনো ধরনের একটা প্রোগ্রাম আমরা যদি লঞ্চ করি বা আমরা যদি চাই যে আমরা সেই অন্য কোনো ধরনের একটা প্রোগ্রাম করব, তাহলে সেটা কী হতে পারে, কবে হতে পারে। তো আপনারা মানে প্রায় আমরা মানে কী বলবো, কয়েক কোটি মানুষ ভূতাত্ম যারা শোনেন প্রায় 2.5-3 বা যারা এরকম লিখেছেন, মানে কতজন লিখেছেন আমি এক্স্যাক্টলি ওই ফিগারটা বলতে পারবো না, বাট এটা বলা যেতে পারে যে খুবই ডিফারেন্ট মানে একটা ইয়ে ছিল, রেসপন্স ছিল, যেটা অন্য অন্য সব রেসপন্স যেটা আলাদা। তো আমরা সেখান থেকে আপনাদের কথা অনুযায়ী কিছু ব্যাপার মানে একটা প্রোগ্রাম সিলেক্ট করেছি, এবং আপনারা বলেছিলেন যে বৃহস্পতিবারে আমাদের জন্য কিছু নাই কেন, বৃহস্পতিবারে আমাদের জন্য কিছু নাই কেন। তো আমরা চিন্তা করছি যে বৃহস্পতিবার আমরা সেটা স্টার্ট করবো, কী করবো সেটা একটু পরে বলবো। তার আগে আমরা দুজনকে আপনার সাথে পরিচয় করিয়ে দিব, আমার সঙ্গে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে শুরুতে তোমার নামটা একটু জানি।
হ্যালো, আমি সৃষ্টি।
ওকে, অ্যান্ড তার সঙ্গে
আমি শারদ।
শারদ অ্যান্ড শারদ এবং সৃষ্টির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা হচ্ছে ভূতাত্মের ফ্যান, রাইট, অনেক বড় গায়ক ফ্যান পুরোপুরি, এবং ভূতাত্মের এই দুজন ফ্যানকে নিয়েই আমরা চিন্তা করেছি কিছু একটা করব, এবং সেই কিছু একটা কি করব সেটা নিয়ে অফকোর্স আমরা কথা বলবো। তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই একটু সৃষ্টির কাছে যাই। সৃষ্টি, কোনো ঘটনা আজকে মনে পড়ছে বা কোনো ঘটনা আজকে আমাদের শোনানো যায়?
হ্যাঁ, আমার একটা ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে
এক্সেলেন্ট। তাহলে আমরা বলি যে ঘটনা শুনতে চাই যদি তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে, এবং আমাদের সাথে থাকতে হলে যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে, উইচ ইজ www.facebook.com/radio.phurti and www.facebook.com/bhutafm.russell. এই দুটো পেজে এসে আপনারা আপনাদের আমাদের তো যে ভূতফেমের পেজটা আছে এখানে আপনারা দেখতেই পাবেন যে এখানে আমাদের কিন্তু আজকের যে অতিথিরা আছেন তাদের প্রত্যেকেরই একটা মানে ভিডিও আপলোড করা আছে। সুতরাং আপনারা সেখানে গিয়ে কিন্তু কথা মানে দেখতেই পাবেন যে কারা আজকে আছেন। এই পোস্টের নিচে আপনারা লিখতে পারবেন, লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে এই পোস্টের ভেতরে সৃষ্টিও আছে, তো এখানে আপনারা ভিজিট করুন এবং আমরা সৃষ্টির ঘটনাটা শুনে আসি।
হ্যাঁ ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছে অনেক আগে ছোটবেলা থেকে মানে 2010 থেকেই মূলত ভূতের রেগুলার শুনে, আর তার আগে থেকে হরর সিনেমা গল্প টল্প পড়ি। আমার বাবার কাছ থেকে আমি একটা গল্প ঘটনা শুনেছিলাম, তার জীবনের একটা ঘটনা এবং তার লেখা একটা বইয়ে তিনি লেখালেখি করেন, সেখানে সেটা গল্প আকারে তিনি প্রকাশ করেছিলেন। তো সেই ঘটনাটা আমি বলি। আমার বাবা তিনি হচ্ছে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গ্রামে তাই কর্মী সংযোগ জনসংযোগে যেতে হতো। তো এরকম একটা ঘটনা, একদিন তাদের পার্টির মিটিং ছিল থানা সদরে। তো সেই মিটিংটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে সিদ্ধান্ত হয় যে তাদেরকে মিটিং শেষে তাদেরকে একটা গ্রামে বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে পাঠানো হবে কর্মী সংযোগের জন্য। তো আমার বাবাকে একটা গ্রামে পাঠানো হয়, সেই গ্রামটার নাম হচ্ছে শাহবাজপুর, সেখানে তাকে যেতে বলা হয়। তো তখন ছিল জানুয়ারি মাস এবং কনকনে ঠান্ডা। তো নেত্রকোনার এলাকার ঘটনা আমি বলছি, নেত্রকোনা জেলায়। তো শাহবাজপুর গ্রামে তিনি যে থানা সদর থেকে তার যাওয়ার পথে তাকে একটা নদী পার হতে হবে এবং তারপরে তাকে বেশ অনেকটা পথ হেঁটে তার মাঝখানে একটা ছোট খাল পার হতে হবে। তো বেশ অনেক ঝামেলা পোহানোর পর তাকে আর কি সেখানে পৌঁছতে হবে। এবং তখন রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা এবং চারপাশে কুয়াশা। তো আমার বাবা ভূত পেতে বিশ্বাসী ছিলেন না,
সাহসী মানুষ ছিলেন।
এবং হচ্ছে তিনি হচ্ছে রাত্রেবেলা, যদিও ওই রাস্তা ধরে কখনো এর আগে তিনি যাননি, তো রাত্রেবেলা তিনি যখন ঘাটে গেলেন সেখানে তিনি দেখলেন যে অনেকগুলো নৌকা হচ্ছে দড়ি দিয়ে বাঁধা সেখানে। তো যেটা হয় আর কি, যে শীতের সময় নদীর পাড়গুলো অনেক শুকিয়ে যায় এবং নৌকাগুলো পানি পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক কষ্ট করে আর কি নিয়ে যেতে হয়। তো ওইখানে নৌকাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকতো, যার প্রয়োজন সে রাত্রেবেলা দড়ি খুলে সেই নৌকা নিয়ে রাস্তা মানে নদী পার হতে পারত। তো আমার বাবা সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সবগুলো নৌকায় খালি, একটা নৌকাতে একজন লোক বসেছিলেন। তো তার মনে হলো আচ্ছা ঠিক আছে, সেখানে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো সেখানে যাওয়ার পরে, কাছাকাছি যাওয়ার পরে নৌকার ভেতর থেকে সে লোক বলে উঠলো যে কিরে নাতি, কই যাবি? তো আমার বাবা হচ্ছে চিনতে পারলেন যে তিনি হচ্ছে সম্পর্কে তার নানা হন এবং ওই শাহবাজপুর গ্রামেরই তিনি বাসিন্দা। তিনি বললেন যে নানা, আমি তো আপনাদের গ্রামে যাব। তখন বলে আচ্ছা আচ্ছা, আমিও আবার ওইখানে যেতে চাচ্ছিলাম, রাতে আবার আমার এখানে আসতে হবে, থানা সদর মানে শহরে আসতে হবে, তো আমি একটা সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম, তাহলে চল একসাথে যাই। তো যাই হোক, আমার বাবা হচ্ছে তার নানার সাথে নৌকায় উঠলেন, তারা দুজনে করে নৌকা নদী পার হলেন। তো পার হওয়ার পরে যখন নামলেন তখন তার নানা তাকে বলছেন যে অমাবস্যার রাত, এমনি জায়গাটা ভালো না, তারপর আবার হাত কাটার খাল আর কি, যে খালটা সেটাকে বলা হয় হাত কাটার খাল। তো বলছেন যে সেখান দিয়ে তো যেতে কি ভয় পাবি নাকি? তো আমার বাবা বললেন না না না, ভয় পাবো কেন? তো নানা তখন বললেন যে ভয় পেলেও সমস্যা নেই, আমি আছি সাথে। তো তারপর থেকে আমার বাবা কিছুটা যেন ভয় পেতে শুরু করলেন এবং তার মাথার মধ্যে হাত কাটার খাল নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলো তার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে থাকল। তো তারা দুজন হাঁটছেন, তার মনে হচ্ছে তিনি বোধহয় আরো কারো কোনো অন্য কোনো শব্দ পাচ্ছেন। তো আস্তে আস্তে যেটা হয় আর কি, রাতের বেলা পরিবেশটা একটা থমথমে পরিবেশ, মনের মধ্যে নানা ধরনের চিন্তা চলে আসে এবং তিনি তখন ভাবতে লাগলেন যে হ্যাঁ, আওয়াজটা হয়তো আমাদের পায়ের আওয়াজ কিংবা আমার নিঃশ্বাসের আওয়াজ, এরকম ভেবে তিনি মনকে প্রবোধিত এভাবে এগিয়ে যাচ্ছেন। তো খালটার আগে একটা মাঠ এবং মাঠের এক পাশে একটা নদী, আরেক পাশে হচ্ছে বিল, মাঝখান দিয়ে আর কি, মাঠের মাঝখান দিয়ে একটা খাল এই বিল থেকে নদীর সংযোগটা করে দেয়। তো সেখানে খালটা পার হতে হয়। খালের দিকে যখন নামছেন তখন তার মনে হলো যে বোধহয় কোনো একটা কিছু শব্দ হচ্ছে তার আশপাশ থেকে, মানে এমন কিছু শব্দ হচ্ছে যেটা সে আসলে ওই মুহূর্তে সহ্য করতে পারছিল না। তার মানে ভয়টা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে, খালের দিকে নামছে এবং তার ভয়টা খুব বেড়ে যাচ্ছে। তখন নানা হঠাৎ করে বলে উঠলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। তো ঠিক আছে, খালে কিছুটা পানি পার হতে হয় আর কি। তো সেই পানি দিয়ে যখন পার হচ্ছিলেন, তখন তার মনে হলো যে তিনি নূপুরের আওয়াজ পাচ্ছেন। এত রাতের বেলা আবার খালের মাঝখানে নূপুরের আওয়াজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকার কথা না। তো তিনি আবার মানে এই বিষয়টাতে আরো ভয় পেয়ে গেলেন। তখন হচ্ছে তার নানা বললেন যে ভয়ের কিছু নেই, আমার পাঞ্জাবির পকেটে ম্যাচের কাঠি নাড়াচাড়া করছে।
আচ্ছা,
তো তিনি কিন্তু জানেন না বা তিনি কিন্তু বলেননি যে তিনি কোনো শব্দ পাচ্ছেন, তার নানা নিজে থেকে উত্তর দিয়ে দিলেন। এই সময়টাতে তার পানি পিপাসা বেড়ে গেল, এবং নার্ভাস হলে যেটা হয় আর কি, মানুষের পানি পিপাসা বেড়ে যায়, তিনি এরকম অনুভব করতে থাকলেন। এবং তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পানি খাওয়া খুব প্রয়োজন। তার মনে হচ্ছিল যে খালের যে ময়লা পানি তিনি সেটাই খেয়ে ফেলবেন। তখন নানা বললেন যে ময়লা পানি দরকার নেই, শরীরের জন্য ভালো না। তো তিনি আরো ভয় পেয়ে গেলেন, এবং তার তখন একদম তার নিশ্চিত যে তার পেছন পেছন কেউ একজন তাকে ফলো করছেন, কিন্তু তার কোনো সাহস হলো না যে পেছনে ফিরে তিনি দেখবেন যে আসলে কি হচ্ছে। তো তারপর তারা কতক্ষণ ধরে যে আসলে তারা খাল পার হলেন, তার আমার বাবা তিনি বলেছিলেন যে তার নিজেরও আসলে মনে নেই যে ঠিক কতক্ষণ, মনে হচ্ছে অনন্তকাল ধরে আর কি তারা খাল পার হলেন। তো খাল পার হয়ে তারা ওইটারে গেলেন। তারপর আরো অনেকটুকু রাস্তা হাঁটতে হলো। তার সেই আতঙ্কিত অবস্থাতে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে আসার পর তার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজে চলে যা, আমি হচ্ছে এখানে আমার একটা কাজ আছে, একটা কাজ শেষ করে এখানে আসবি, আমিও এখানে আসবো, পরে একসাথে দুজন শহরে চলে যাবো, যে তোমার বাবারও ব্যাক করতে হবে বাসায়। তো তিনি হচ্ছে গ্রামে একটা বাড়িতে গেলেন, এবং যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলে তিনি যখন বের হয়ে আসবেন, তখন হচ্ছে সেই বাড়ির লোকজন বলছেন যে রাতের বেলা আপনি যে যাবেন, আপনার এখানে রাস্তা ভালো না। তো বললেন যে আমার এক নানা আছেন সাথে, তো আমার আসলে যাওয়াটা খুব জরুরি, আমি ওনার সাথে চলে যাব। তখন গ্রামের লোকজন মানে ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে আপনার নানা কে? তো আমার বাবা তার পরিচয় দিলেন যে আমার নানা অমুক এবং তিনি এই। তখন ওই বাড়ির লোকজন বলল যে এটা কিভাবে সম্ভব, তিনি তো আরো 6 মাস আগে মারা গেছেন। এটা শুনে তিনি খুবই নার্ভাস হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান।
ওকে,
তার ফ্রেন্ডস যখন আসে তখন রাত শেষ, সকাল হয়ে গেছে। এই হচ্ছে ঘটনাটা যেটা আমি শুনেছি।
থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি, আমরা একটু পরে কথা বলবো আবারও সৃষ্টির সাথে। এবং এখন শারদ আছে, শারদের সাথে ছোট্ট, ওর ঘটনা খুব ছোট, শারদ একটা শারদের ঘটনা আমরা শুনে ফেলি। শারদ, আমরা ঘটনাটা শুনে ফেলি।
আসলে এক্স্যাক্টলি কোন ঘটনা বলবো
তোমার কাছে, যে তুমি একটা দিয়ে তো শুরু করতে হবে, যে কোনো একটা দিয়ে তুমি যে ঘটনাটা আমাকে শুনিয়েছো সেটাই আমাকে নিশ্চয়ই বলবা।
আচ্ছা, লাইক এই ধরনের ঘটনা আমার খুবই পছন্দ, মানে মানে ছোটকাল থেকে আমি অনেক মানে দেখেছি আর কি সামনে সামনে। আমার নানুর বাড়িতে প্রায় সময় হতো গিয়ে লাইক স্কুলের ফাইনাল এক্সাম শেষ, প্রায় 1 মাসের জন্য থাকতাম আমি গাজীপুরে আমার নানুর বাসা।
রাইট,
তো গেলে দেখতাম যে প্রায় আমার নানুকে রেগুলারলি যে জিনিসটা হতো জিনে ধরতো। এন্ড এটা আমরা ছোটকাল থেকে দেখে অভ্যস্ত যে এরকম হয়, হঠাৎ করে ডিফারেন্ট ধরনের কথাবার্তা বলতে থাকে বা ডিফারেন্ট ভয়েসে উনি কথা বলেন। অনেক সময় বেসিক্যালি হয় যেটা শনিবার বা মঙ্গলবার এই জিনিসটা বেশি হয়, সন্ধ্যার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। একটা টাইমে উনি বাসায় ব্যাক করেন, তখন জাস্ট চোখ দুটো দেখে চিনা জানা যে এটা আসলে তার চোখ। আমি ফার্স্ট এরকম একটা ঘটনা হয়েছিল এটা বলছি, আমার নানুর সাথে আমি রাতে ঘুমিয়েছিলাম, 2:30 দিকে হঠাৎ করে শুনলাম যে জোরে হাসার শব্দ, মানে ইটস লাইক হিউম্যান মানে মানুষের হাসি এরকম হয় না আর কি। আসলে এভাবে হাসির শব্দ হচ্ছে, আমি নানুর দিকে তাকালাম, আর সাথে সাথে তার শাড়ির আঁচলটা তার পুরো মুখটার মধ্যে পেঁচানো শুরু করলো, একদম কারো হেল্প ছাড়াই অটোমেটিকলি শাড়িটা মুখে কাটাচ্ছে আর কি।
তো আমি নিজে চোখে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি এটা হচ্ছে না আসলে হচ্ছিল। শাড়িটা মুখে পেঁচিয়ে গেল, এরপরে হচ্ছে নানু তার হাত দিয়ে তার মুখে স্ক্র্যাচ করা শুরু করলো।
নিজের
হাত দিয়ে আর আমি জাস্ট ট্রাই করছি যে চিৎকার করে কাউকে ডাকবো, কিন্তু আমার ভয়েস থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমি ট্রাই করে যাচ্ছি যে শব্দ বের হবে, কোনো শব্দ বের হচ্ছে না। একটা টাইমে আন্টি হাসির শব্দ শুনে আন্টি তার রুম থেকে চলে আসলো, এসে অনেক সুরা পড়লেন, আয়াতুল কুরসি এন্ড ইয়াসিন সুরা পড়ে কিছু একটা বললেন, এরপরে হচ্ছে নানি নর্মাল হলো আর কি। একটা টাইমে আমি তাকালাম, একটা আলনা ছিল রুমটার মধ্যে, আলনার এক পাশে মানে গুজবাম্প হচ্ছে আর কি মনে করে। অ্যাটলিস্ট 7 ফিট লম্বা একটা দানব বলা যায়, তার সারা শরীরের লোম, ফেসের লোম
একদম তোমার চোখের সামনে
একদম। আমি আমি জাস্ট দেখলাম কয়েক সেকেন্ডের জন্য, আমি তাকানোর পরে এসে আমাকে যে আঙ্গুল দিয়ে দেখালো চুপ করতে বলে, এরপর আমি সেন্সলেস হয়ে গেলাম। সকালবেলা দেখলাম আমি ঘুম থেকে উঠছি, খুবই খুবই জ্বর আমার, সবাইকে এক্সপ্লেন করলাম, সবাই জাস্ট ইগনোর করার চেষ্টা করছে, না না কিছু হয়নি এরকম কিছু হয়নি। আর আমার স্পষ্ট সব মনে ছিল যে কি কি হয়েছে তখন।
আচ্ছা, তোমার তখন একদম পুরোপুরি সবকিছু মানে মানে স্পষ্ট ভাবে মনে পড়ছে, মানে তুমি মানে পুরোপুরি সজাগ এটা বলতে চাচ্ছ। তো এই ছিল হচ্ছে আমাদের সৃষ্টি এবং শারদ, দুজনের নামই এস দিয়ে শুরু, না দুজনের আসলে মিল আছে কিন্তু। তো যাই হোক, দুজনের ঘটনা আমরা শুনলাম, এখন আমাদের এই প্ল্যানটা কি? 13th Friday বা ব্ল্যাক ফ্রাইডে যেটাই বলি না কেন, এই ফ্রাইডেতে কি স্পেশাল আপনাদের জন্য? আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই ঘটনা যেটা শুনলেন দুজনের কাছে, সেই ঘটনার প্রশংসা করছেন আপনারা ফেসবুকে, এবং অনেকেই বলছেন যে ঘটনা শুনে অনেক ভালো লেগেছে। তা আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে সৃষ্টি এবং শারদকে, যারা আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ নেক্সট থার্সডে থেকে আপনাদের সঙ্গে থাকবে, এবং আপনাদের সঙ্গে থাকবে রাত 11টা থেকে 2টা পর্যন্ত। এবং তারা কি করবেন আসলে বেসিক্যালি, তারা ভূতাসমের মতন কিছু করবেন না, কিন্তু ভূতাসমের ফ্যান তারা, আর ভূতাসমের ফ্যানদের জন্য রয়েছে ভূতাসম ফ্যান ক্লাব, আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে হরর ক্লাব নাম দিয়েছি আমরা, তাই না? এবং দীর্ঘ সময় ধরে এই হরর ক্লাব চলে এসছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভ হরর ক্লাব রয়েছে, সেগুলোকে সজাগ করতে হবে, এবং তাদেরকে একটা সবাইকে মিলে সবাই মিলে একটা এক প্ল্যাটফর্মে এসে আমরা ঘটনা শেয়ার করব, আমাদের দুঃখ, আমাদের আশা, আমাদের আমাদের ভয়, আমাদের সব কিছু আমরা যেখানে শেয়ার করতে পারবো। মানে দুঃখ বললাম এই জন্য যে অনেকের ঘটনা শেয়ার করা হয় না হয়তো ভূতাসমে, কিন্তু হরর ক্লাবে এই ধরনের কোনো বাধা নেই, ক্লাবে এসে তো সবাই ঘটনা শেয়ার করতে পারবেন, তাই না? সুতরাং দেখা যাবে যে অনেক মানে একদম মন খুলে আপনার ভয়ের ঘটনা বা আপনার অলৌকিক ঘটনা বা আপনার যেটা হচ্ছে মানে একদম খুব ন্যাচারাল না এরকম ঘটনা আপনি বলতে পারবেন সেখানে, এবং সেই সাথে আরও অনেক কিছু থাকবে যেগুলো আসলে বৃহস্পতিবার আগে বলা অসম্ভব। সুতরাং বৃহস্পতিবার পর্যন্ত আপনার সেজন্য ওয়েট করতেই হবে, এবং বৃহস্পতিবার রাত 11টা থেকে সৃষ্টি এবং শারদ আপনাদের সঙ্গে থাকবেন, আর যে শোটা নিয়ে থাকবেন সেই শোটা হচ্ছে ভূতাসম হরর ক্লাব, সেটা আপনাদের শো, যেখানে আপনারা পার্টিসিপেট করবেন, আপনারা সরাসরি কথা বলতে পারবেন এখানে এসে, একসাথে মানে আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন সবার সাথে, আরও অনেক কিছু, প্লাস দুজন আপনাদের কাছে যাবেন সৃষ্টি এবং শারদ, এবং আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের যে ঘটনাগুলো আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসবেন, এবং বিভিন্ন হরর ক্লাব যারা রয়েছে তাদের জন্য এটা একটা বিরাট সুখবর এই হ্যালোইন এই মাসের শেষে, এবং সেই তার আগেই দেখবেন যে বিভিন্ন হরর ক্লাব অ্যাক্টিভ হয়ে গেছেন, এবং আপনারা কিন্তু গোছাতে শুরু করুন, এবং আগামী বৃহস্পতিবার আপনারা রেডি হয়ে যান 11টায়, এবং সবাই কে কি প্রস্তুতি নিয়েছেন সেটা জানাবেন সৃষ্টি এবং শারদকে। অ্যান্ড যেটা সবচেয়ে বড় কথা সেটা অফকোর্স আমিও থাকবো সেখানে, সো নো ওয়ারিস। আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং আশা করব যে পুরোটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে সৃষ্টি এবং শারদ। আজকে ফ্রাইডে দ্য 13th, আমাদের গেস্ট নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই বাকি ঘটনাগুলো শুনবো। টিল দেন, স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড রেডিও ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Bhooti 88 FM. আমি রাত্রাতে সাথে, এবং বাবু ভাই আপনি আমাদের সাথে আছেন আজকে, এবং আজকে একটা স্পেশাল ডে, স্পেশাল নাইট, রাইট, আমি ডে বলে ফেলেছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি আমাদের বাংলাদেশে এতটা টের পাওয়া যায় না, বাট আপনি দীর্ঘটা সময় মানে অনেকটা সময় ইউএসএতে ছিলেন, এবং সেইখানে অনেকেই আমরা দেখেছি যে আমাদের চাইতে অনেক বেশি রকমের এই ব্যাপারটা নিয়ে মানে কি বলবো যে মানে এটা কি গোড়ামি বলবো না কি বলবো আমি জানি না, বাট অনেক কিছুতে ভোগে। তো আপনার এরকম কি কি জিনিস আপনি ফেস করেছেন যখন ওইখানে
ছিলেন? বর্তমানে তো সবকিছু একটু লাইক সবকিছুকে ক্যাশ করা হয়, ঠিক না? তো আমি আমার টিন এজ বয়সে ছিলাম তখন থেকে, তো আমি যাওয়ার পর থেকে যখন দেখেছি ওখানে যেটা এই জিনিসটাকে ওরা কাইন্ড অফ এ ফেস্টিভ কাইন্ড অফ থিং হিসেবেই দেখে, যদিও এটা একটা সুপারস্টিশন, ওরাও জানে
সুপারস্টিশন, জানি আমরা সবাই। সেটাই
মূল ব্যাপারটা, তো নর্সদের থেকে এসছে, নর্সদের থেকে জিনিসটা আসছে, মানে আপনার যারা আইসল্যান্ডের ওদিকে যারা ছিল আর কি, তাদের বিলিভ, তাদের গড অ্যান্ড তাদের আপনার ইভেল যে জিনিসটা নিয়ে তারা চিন্তা করতো আর কি, সেটা থেকেই তারা এই বিলিভটাকে নিয়ে এসছেন। পরবর্তীতে এটা আরো ব্যাপকভাবে আপনার হোয়াট ইউ কল ভলিউমাইজড হয়েছে আর কি, যে এবং হলিউড মুভি অ্যান্ড এভরিথিং ছড়িয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি নাথিং বাট এ সুপারস্টিশন, আগেও তো আমরা বলেছি, অ্যান্ড বাইরে এটা একটা ফেস্টিভ, মানে এখন মানুষের লাইফটা আসলে এত নিরানন্দ হয়ে গেছে যে সবকিছুর মধ্যেই তারা একটা মানে অ্যাডভেঞ্চার করবে। হ্যাঁ, সো ফ্রাইডে থার্টিন সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি, বিকজ এটার কোনো বেস নাই।
হ্যাঁ,
বাট আনফরচুনেটলি ফরচুনেটলি এটা সব জায়গায় এটা পালন হয়,
সব জায়গায় পালন হচ্ছে। অ্যান্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে আপনি আজকে আমাদের এই ফ্রাইডে থার্টিনে আপনি কি ঘটনা আমাদের শোনাবেন বা কি ঘটনা?
অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে একটা দেশের কাহিনী, দেশের কাহিনী মানে অ্যাকচুয়ালি একটা অঞ্চলের একটা এলাকার কাহিনী বলতে, সেটা হচ্ছে আমাদের দেশেই অ্যান্ড ইন ঢাকা সিটিতেই জায়গাটা আছে, অনেকে হয়তো জানেও না জায়গাটা সম্বন্ধে। ওই একটা কলোনি আর কি, সেই কলোনি সম্পর্কে সেখানকার বিভিন্ন কথা সেখানে প্রচলিত বা যা হয় এখনো হচ্ছে সেটা নিয়ে, অ্যান্ড অলসো একটা কাহিনী বলতে চাচ্ছিলাম পরে, সেটা হচ্ছে আমেরিকার একটা কাহিনী।
ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি?
আমরা দেশেরটা দিয়ে শুরু করতে পারি,
আমরা দেশেরটা দিয়ে শুরু করি তাহলে।
ওকে রাসেল ভাই, এটা হচ্ছে একটা একটা কলোনি, হ্যাঁ, আর এখানে এটা অনেক আগে তৈরি করা, লাইক 50-এর দশকে তৈরি করা একটা কলোনি, এবং জায়গাটা বেশ গাছপালা এবং সবকিছু দিয়ে ঘেরা। এটা একটা আলাদা একটা ইকোসিস্টেম আছে রাসেল ভাই, লাইক ইফ ইউ গো ইন দেয়ার আপনার কাছে কিন্তু মনে হবে যে হঠাৎ করে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম আশপাশ থেকে। হ্যাঁ, এবং একদম ঢাকার হার্টে কোন একটা জায়গায়, আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, একদম ঢাকার হার্টে এবং খুব ব্যস্ততম এলাকা। যখনই আপনি ওই কলোনির
এরকম এলাকায় এরকম কিছু হতে পারে এরকম কেউ কোনোদিন সন্দেহ
না, আপনি যখন ঢুকবেন না, ঢোকার পরে আপনি ভাইবটা পাবেন।
আচ্ছা,
যারা এটা শুনছেন যদি ওই এলাকার কেউ শুনেন তারা সাথে সাথে এটা ডিটেক্ট করে ফেলবেন
যখন বলতে শুরু করবেন।
কলোনির যে এন্ট্রেন্সেই একটা গাছ আছে, বেশ পুরনো গাছ, ওই গাছটা দিয়ে শুরু করি। গাছটা অনেক পুরনো আসল ভাই, অনেক পুরনো একটা গাছ, এবং ওই গাছের পাশে যেই অ্যাপার্টমেন্টটা আছে সেখানকার মানুষ কিছু মানে উদ্ভট জিনিসপত্র দেখতো। হ্যাঁ, মনে হতো গাছের উপর কেউ বসে আছে রাত্রেবেলা। হ্যাঁ, এবং গভীর রাত হলে জায়গাটা কেমন একটা একটা অন্যরকম একটা পরিবেশ ওখানে তৈরি হতো। এবং ঠিক গাছের অপোজিটের পাশে একটা ডাম্পস্টার আছে, হ্যাঁ, ওখানেই সব ময়লাগুলো এনে ওখানে ফেলে, এবং গাছটা এর জন্য বেশ হরিফিক। তো অনেকে অনেক কিছু দেখার পর একদিন ওই পাশের অ্যাপার্টমেন্টের লোকটা সিদ্ধান্ত নেয় যে গাছটা কেটে ফেলবে।
আচ্ছা,
তো উনি
ঢাকা
শহরের মধ্যে, রাইট, ঢাকা শহরের মধ্যে বলতে হার্ট অফ দ্য ঢাকা সিটি বলতে, যেখান থেকে সবকিছু খুব অ্যাক্সেসিবল এমন কিছু এলাকা আছে যেখান থেকে আপনি চাইলেই
হাইওয়েতে
যেতে পারেন, চাইলেই আপনি এলিফ্যান্ট রোড যেতে পারেন, চাইলেই আবার এদিকে
না,
আমি চাই মানুষ একটু ওই জায়গাটা ইন্ডিভার করুক, এর জন্য একটু ক্লু দিচ্ছি বাট স্পেসিফিকলি বলছি না। তো ওই যে গাছটা, তো গাছটা কাটার সিদ্ধান্ত নেয় অ্যাপার্টমেন্টের লোকটা, এবং উনি একদিন গাছটা কাটতে যায় এবং ভোরবেলা কাজ শুরু করে উনি, ঠিক ফজরের নামাজের পরে।
আচ্ছা,
তো হোয়াট হ্যাপেন, উনি যখন গাছটা কাটা শুরু করলো, ফার্স্টে একটা কুড়াল নিয়ে কোপ দিল, দ্বিতীয়টা দিল, একটু পরে তিনি বেহুশ হয়ে গেলেন, এখানে ঠাস করে পড়ে গেলেন পুরো। এবং মানুষজন যারা জানতো না তারা শব্দ পেল একটা, দেখলো গাছ নিয়ে পড়ে আছে, বেরিয়ে এসে দেখলো যে উনি পড়ে আছে এখানে কুড়াল নিয়ে। তো ওনাকে আপনার বাসায় নিয়ে গেল, পানি দেওয়া হলো, এই করলো। তারপর উনি বললো যেটা, উনি যখন গাছটা কাটতে যায় তখনও বেশ অন্ধকার অন্ধকার ছিল জায়গাটা, তো উনি নাকি দেখে গাছের ভেতর থেকে বেশ কালো একটা কিছু, মানুষের অবয়ব টাইপের, এসে ওনাকে জাপটায় ধরছে।
আচ্ছা,
এবং উনি সাথে সাথে আপনার ফেইন্ট হয়ে যায় আর কি। এরপর গাছ কাটার পরিকল্পনা বাদ, এবং এরকম ছোটখাটো জিনিস অনেকেই গাছের কাছে এক্সপিরিয়েন্স করে। তো ওই গাছ তো হচ্ছে এন্ট্রেন্সে, কলোনিতে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরপরই কিন্তু একটু পরেই দেখবেন আপনি পুরানো একটা কলোনি, ডান দিকে বাম দিকে একটু আপনার গাছপালা টাইপের, ঢোকার পর একটা জায়গা আছে ডান দিক দিয়ে ঢোকার সময় কলোনির মাঝখানে, সেখানে ওই সিঁড়ি ঘর, যেটা বিল্ডিং এ ওঠার জন্য যেটা সিঁড়ি ঘর আর কি, সেই জায়গাটাও কেমন স্পুকি টাইপের আসলে, অন্ধকার হয়ে থাকে, এবং ওর ভেতরে যে লাইট পোস্ট গুলো সেগুলো কিন্তু এখনো নিয়নের আলো জ্বলে, লাইক টিউবলাইট, আগের আমলে যেরকম জ্বলতো সেরকম টিউবলাইট, গাছপালা আছে প্রচুর, জঙ্গল মানে একটা জঙ্গলের মতো অবস্থা ভেতরে, যেটা বলছি আমি আলাদা একটা ইকোসিস্টেমের মতো। তো ওইখানে অনেকেই নাকি দেখছে মাঝখানে আর কি, যে একটা মানুষ লাইক গায়ের মধ্যে কম্বল দিয়ে বসে থাকলে যেরকম, সেভাবে গভীর রাতে বসে থাকে, এরকম একজন লোক আপনার রাতের বেলা সে উঠতেছিল সিঁড়ি দিয়ে, এবং সে হঠাৎ করে দেখে এরকম কম্বলের মতো একটা মানুষের মতো বসা, সে ঘুরে যখন তাকায় তার দিকে, তারপর কিন্তু সে বেহুশ হয়ে যায়, এবং এরপর থেকে ওই লোকটা কিন্তু বেশ আপনার পজেস টাইপের, প্রায়ই তার এরকম দাঁতে দাঁত লেগে যায় এবং বিভিন্ন কিছু দেখে, এবং সে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। আর ওই যে গাছ কাটতে গেছিল রাসেল ভাই যে অ্যাপার্টমেন্টটায়, ওইটাই ওই অ্যাপার্টমেন্টে যারা থাকতো তাদের মধ্যে একটা ছেলে কিন্তু পরে আত্মহত্যা করে, মানে তাদের একজন ছেলে, অ্যান্ড উইদাউট নোয়িং এনি রিজন, ঠিক আছে। আর ওই অ্যাপার্টমেন্টের আরও কিছু কাহিনী, যেমন ওই অ্যাপার্টমেন্টের একদম কলোনি যে শেষের দিকের অ্যাপার্টমেন্টে, ওটাতে একটু এক্সটেনশন আছে মানুষের, ধরেন আলাদা নিচতলায় বাড়ি করা, ওখানে টিনের চাল দেওয়া, তো ওই বাসায় যে থাকে আর কি, তার মুখ থেকে শোনা, আমার একজন ফ্রেন্ড বলছে যে ওদের বাড়িতে আপনার রাতের বেলা হঠাৎ করে মনে হয় যে ছাদের উপরে খুব ভারী কোনো মানুষ ধুমধাম শব্দ করে হেঁটে যাচ্ছে টিনের চালের উপর দিয়ে। তো ওরা একবার, ও আর ওরা আব্বা একদিন বের হয়েছে রাত্রেবেলা এরকম শব্দে, রাত্রে ধরেন একটা বারোটা একটার দিকে মনে হচ্ছে ধুমধাম শব্দ হচ্ছে, বের হয়েছে, বের হয়ে যখন তাকায় দেখছে উপরে দেখে কেউ নাই, একটু আগে মনে হচ্ছে ছাদ কেউ ভেঙে ফেলতেছে এরকম শব্দ, তাই মনে হয় এরকম শব্দ।
আচ্ছা,
তো এরপর থেকে শব্দটা হঠাৎ থেমে যায়, হঠাৎ হয়। তো বেশ কিছুদিন আগে, মানে খুব রিসেন্ট টাইমের একটা কাহিনী, যে এরকম ছাদের উপরে মনে হচ্ছে যে কেউ ভেঙে ফেলতেছে, মানে খুব ভারী, ধরেন একজন মানুষ যদি বেশ, ধরেন তার ওজন যদি 200-300 কেজি হয়, লাইক একজন রেসলারের মতো একজন মানুষ ওখান থেকে দৌড়াচ্ছে, প্রচন্ড শব্দ টিনের চাল, এবং মনে হচ্ছে যে টিনের চালটাকেও টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে মাঝখান থেকে, এরকম শব্দ, এবং গভীর রাত্রে, রাত তখন বাজে 3টা।
আচ্ছা,
তো তখন আমার ওই ফ্রেন্ড ঘুম থেকে উঠে যায়, উঠে এগুলো শব্দ শুনে ও বেরোতে চায়, তোর বাবা বেরোতে দেয় না তাকে, বলে যে তুই বের হইস না, হ্যাঁ এখানে অন্য কিছু আছে, সমস্যা আছে, তো বেরোতে দেয় না। তো এর আগের দিনের কাহিনী, এরকম শব্দ তাদের বাসায় আগের দিনও হয়েছিল, আর কেন বেরোতে দিল না ওই আঙ্কেল, কেন না করল, কারণ এই শব্দ যখন এরকম হয়েছে এর আগের দিন, তখন পর ওই যে উনি বের হয়নি, উনি জিজ্ঞেস করছিল, ওনাদের সামনেই আর একটা অ্যাপার্টমেন্টে একটা ছেলে থাকে, তাকে জিজ্ঞেস করছিল যে বাবা এখানে রাতে শব্দ হয়েছে, তোমার বাসা তো সামনেই, তুমি কিছু দেখছো? বলে জি আঙ্কেল আমি শব্দ দেখছি, শব্দ শুনছি, শব্দ শোনার পর আমি আমার জানলা দিয়ে তাকাইছি, তো তাকায় আমি আমার দেখলাম যে আচ্ছা আচ্ছা আলোতে কিছু ছোট ছেলে পেলে, তাদের বয়স হবে 10-11-12 এরকম, হ্যাঁ তারা, এবং প্রত্যেকের সাথে একটা করে কুকুর,
আচ্ছা
আপনাদের ছাদের উপরে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আমার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, মানে বাসা ছিল, নিয়ে এসে ফ্ল্যাশ লাইট মারছি, মেরে পুরো স্পষ্ট কিছু দেখি নাই, বাট দেখলাম যে মনে হচ্ছে দৌড়াচ্ছে এরকম, সাথে কুকুর এবং মানুষ, এবং আমি তখন কি করছি মনে করছি ঘটনাটা কি, রাত বাজে 3টা, এরকম সময় এরকম তো দৌড়ানোর কথা না,
দৌড়ানোর কথা না, রাইট।
তখন সে কি করছে, তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে, নিচে আসছে, নিচে এসে যখন লাইট মারছে কিচ্ছু নেই, পুরো জায়গাটা ফাঁকা।
আচ্ছা,
এবং ওই জায়গাটা রাসেল ভাই আসলে হন্টেড, আমি নিজে ওখানে কিছু ভাইব পেয়েছি, যেমন আমি ওখানে গেলে দেখি যে অনেক সময় দেখি একটা কালো বিড়াল থাকে, মাঝে মাঝে আসে, এসে তাকিয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় ওর দিকে তাকালেও নাই। তো এরকম আরো কিছু ওই জায়গাটা ঘটে, জায়গাটা বেশ হন্টেড একটা মানে এরিয়া, অনেক আগে তৈরি, এবং আমার মনে হয় মোটামুটি বেশ অনেকটা ইতিহাস ওখানে বহন করতেছে জায়গাটা।
অলরাইট, তো এই ছিল বাবুভাইয়ের এখনকার মতো ঘটনা। আমরা আবার একটা ঘটনা ফিরে আসবো, আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনায় আমরা যাব, তবে তার আগে আমরা একটু পড়ে আসতে চাই কিছু আমাদের যারা আপনারা যারা লিখছেন, আজকে লিখছেন এমডি মমিনুল ইসলাম, আজ ব্ল্যাক ফ্রাইডে, ইয়েস আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম, ফরহাদ আহমেদ ফরহাদ আমাদের লিখেছেন যে আচ্ছা তার কালকে মডেল টেস্ট, তারপর শুনছি না আমার, আমি তাহলে বলবো যে আপনি চারি নিয়ে বিজি থাকা উচিত অথবা আপনার রেস্ট নেওয়া উচিত, এখন অফকোর্স আপনার শোনা উচিত না। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে রমজান আলী লিখেছেন যে ঘটনাগুলো ভালো লাগছে তার কাছে। এমডি রাহিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মাহাদি খান রাকা, আমাদের সাথে আছেন মাহফুজা আক্তার সুমি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের যে ফুর্তির যে পেজটি রয়েছে সেই ফুর্তির পেজে অনেকেই লিখছেন এখানে, লিখেছেন দেখতে পাচ্ছি ইমরান হুসাইন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ বিপুল, এছাড়াও আছেন আমাদের সঙ্গে প্রিন্স কাউসার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রান্ত, আমাদের সাথে আছেন আহমেদ মামুন সহ আরো অনেকে। তো আমরা এই মানে যেগুলো আপনারা লিখছেন এইগুলো তো আমরা এখন কিছু কিছু পড়তে পারছি, বাট ইনশাল্লাহ আমরা যখন থার্সডেতে থেকে যখন স্টার্ট করব তখন আমরা এগুলো একটাও বাদ দিব না ইনশাল্লাহ, যতটা পারি ততটা পড়ে শোনাবো। এখন চলে যাবো আমরা ঘটনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আরো একজন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রিয়াঙ্কারি।
জি, আমরা তাহলে ঘটনায় যাই।
অলরাইট, সো বিকজ ইট ইজ ফ্রাইডে দ্য 13th, আই উড লাইক টু অ্যাকচুয়ালি টক অ্যাবাউট সাম ঘোস্ট রিচুয়ালস দ্যাট আই হ্যাভ সিন অন দ্য ইন্টারনেট। I've heard from a lot of people.
Achcha.
And a few of these rituals are actually from Japan. And one ritual I'd like to talk about would be Oyoyobi Sagashi, or the thumb game, which is actually quite famous in the youth circles in Japan. And this game involves taking 10 players, and each of these players have to form a circle, and they have to join their thumbs together. Like the left thumb goes around the next person's right thumb, that person's left thumb goes around someone else's right thumb, and it goes on like that until it forms a circle of 10 people. And what they do is that they close their eyes and they start chanting Oyoyobi Sagashi, Oyoyobi Sagashi, the thumb game. That's the meaning of the Japanese name. And in this way, they evoke the ritual to start. What they are basically in a trance now, and in this trance, they're transported into a Western-style villa, where a woman was murdered, actually, and her body parts are all severed and scattered around the villa. The police found all their body parts except for the woman's left thumb. And the objective of this ritual, or this game, is to search for the left thumb. It sounds really simple, but it's quite simple, but actually right. There are a few dangers. You have a candle, and this candle actually represents your...
এটি কি ক্যান্ডেল মানে কি এটা কি একদম just মোমবাতির মতোই কিছু একটা থাকে নাকি অন্য কোনো কিছু?
No, it's just a candle. শুধু একটাই মোম।
আচ্ছা, okay.
And this candle represents your gateway from the normal world to this haunted spirit world.
একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে যাওয়ার একটা,
it's actually kind of থাকে. Yes, it's kind of one way except it's a reverse one way.
মানে এটা কি, হ্যাঁ মানে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মানে আমি বলতে পারি যে মানে একটা ওয়ার্ল্ড যদি আমি চিন্তা করি সেই ওয়ার্ল্ড থেকে সেই মানে মানে একটা হচ্ছে আলো যেখানে লাইট আছে আর একটা হচ্ছে ডার্ক, রাইট?
Yes.
Okay.
And so this candle will help you search around the villa, and no one actually knows that whether you're searching the villa at night time or daytime, because it's actually the spirit world, and spirit world is not like the human world. So, but you still need a candle in case something happens or anything. And with using that candle, you search around the villa for the woman's left thumb. But the thing is, that candle, because it's a candle, it's going to go out at any time. And if that candle burns down, that means that you're going to be trapped in that mansion, or I mean that villa, forever. So you need to either find the thumb before the candle gets finished, or if you don't find the thumb before the candle gets finished, you need to blow it out so that you can return to the spirit world, I mean the real world. And while you're searching for the thumb, you might feel someone tapping on your shoulder. Do not, under any circumstances, turn around or look at whatever is tapping you, because that is not anyone, that is just some sort of killer ghost hand or something that will basically murder you. The only thing they know is that they just see a hand, and that's pretty much it. They're dead.
Just take
a
hand.
Huh. And the thing is, not only do they get murdered, they also take the place of that murdering hand. So they stay in the villa forever, tapping on other people's shoulders and killing them when they turn around.
Mm-hmm.
So after you find the thumb, what happens is that whatever wish you had in the past, like, okay, for me, it would be good O-level results, obviously.
Mm-hmm.
You will, this one will take some time, but you'll see that your wish has been granted. Like, when I give O-level exams... And it's not actually that dangerous to solve the games that people have put on the internet. And some of these games, they seem a bit far-fetched, but when you actually play them, it is quite true.
Okay. So thank you so much. আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য এবং এর করে চমৎকার ঘটনা আমাদেরকে শোনানোর জন্য আপনারা যারা লিখতে চান তারা আমাদেরকে লিখুন www.facebook.com/radio.foodte এই অ্যাড্রেসে গিয়ে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো তার আগে জানাই যে আজকে যেহেতু ফ্রাইডে থার্টিন যারা আজকে জয়েন করেছেন বা যারা জানেন না যে ফ্রাইডে থার্টিন কি মানে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট আমার মনে হয় যে এটা একটু জানার জন্য আমরা একটা ছোট্ট ক্লিপ প্লে করি কি তাই না আমরা মানে হোয়াটস ইট অল অ্যাবাউট অ্যাবাউট যদি আমরা জানতে চাই মানে অ্যাবাউট দ্য ফ্রাইডে দ্য থার্টিন্থ অ্যান্ড অল দ্যাট এখানকার যে রিচুয়াল মানুষের মধ্যে যে সমস্ত বিলিফ বা মানুষের মধ্যে যে সমস্ত সুপারস্টিশন কাজ করে সেই জিনিসগুলো কি সেই জিনিসগুলো নিয়ে আমাদের আমরা আগেও প্লে করছি বা যারা আজকে ফার্স্ট টাইম আমাদেরকে জয়েন করলেন they should know what is Friday the 13th and ekhane ki ki ritual manush kore ki ki byapare manusher sandeho ache sob kichu niye amader break er pore amra fire ashbo ebong amra shei sathe notun otithi niye chole ashbo ekhane sei porjonto asha korchi apnara amader shonge thakben so stay tuned radio food ke 88 fm and do food ke
exclusively on fusionbd.com
fm The night comes alive with Grameen Thorn. Friday, the 13th.
Friday the 13th, but Black Friday. কি শুধুই কুসংস্কার নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা যেদিন তারিখটা ছিল 13 সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য একটু মনে করার চেষ্টা করুন যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো তাহলে শোনা বন্ধ করুন আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটি নাকি গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13th অশুভ কেউ বিষয়টি শেষ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে চলুন শুনে আসি তারা কি বলেন
Friday the 13th is a horror film. Oh, Jason. Oh, Jason is a movie, right?
Friday the 13th, I don't know. I'm actually history does jani na, but I'm just jani je Friday the 13th mane kona chakufa, so definitely. So, yeah.
Friday the 13th, ita bar ki?
Normally, Friday আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন আমরা অনেক ভালো মনে করি মঙ্গল মনে করি এই দিনটাকে কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয় 13th ফ্রাইডে তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায় ভয় লাগে স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক
ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে না না এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না দিস ইজ বেসিক্যালি ওয়েন জিসাস ওয়াজ ক্রুসিফাইড
জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানে দিনটিকে দায়ী করা এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমে আসে যীশু খ্রিস্টের লাশ সাপড়ের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশুখ্রিস্টকে কীভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরও বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 1700 নাইটস টেম্পলার্স ফ্রান্সে কিং ফিলিপ দি 4th দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরও অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাই বা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস কে বিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো একটা ভয় ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দাভিনচি কোডে বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড দ্য সিক্রেটস অফ ফ্রি মেসনরি বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি আকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসুস্থ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয় রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা।
Flip side of Friday the 13th.
1993 ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায় তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকে। ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 মান্থস অফ দি ইয়ার, 12 আওয়ার্স অফ দ্য ক্লক ডে, দ্য 12 ডিগ্রিস অফ অলিম্পাস, 12 ট্রাইবস অফ ইসরায়েল, 12 অ্যাপোস্টলস অফ জিসাস, 12 সাইন্স অফ দ্য জোডিয়াক, দ্য 12 ইয়ার্স অফ দ্য বুদ্ধিস্ট সাইকেল। অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেঁটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটি কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয় কিছু নাই, অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7 বাই দেওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7 কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতো। আই ওয়াজ বর্ন অন দ্য 13th, আই টার্ন 13 অন ফ্রাইডে দ্য 13th, My first album went solo in 13 weeks. My first number one song had a 13-second intro. কি করা যাবে কি করা যাবে না ফ্রাইডে দ্য 13th কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন আর সেই কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয় অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন ঘরের ভেতরে ছাতা হ্যাঁ বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন ওকে সারপ্রাইজ চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়ার থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ আর কেউ নয় স্বয়ং শেক্সপিয়ার বলেছেন ও সোয়ার নট বাই দ্য মুন দি ইনকনসিস্টেন্ট মুন দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল কর্ব লেস দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার মোস্ট ফেমাস ট্র্যাজেডি বুঝছেন তো কোনটা বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন খুব ভালো কথা অতিথি সংখ্যাটা 13 বা 13 কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয় আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলস ইলিশা বলেন মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়ে বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক এমন আরও অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা কি ভাবছেন ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারচ্ছন্ন সত্যিই তাই ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার এটি একটি ফোবিয়া যাই ভাবেন না কেন পরামর্শ একটাই এসে দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না কারণ আপনার ইচ্ছা শক্তি আপনার চিন্তা শক্তি আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল
ভূত FM The night comes alive with grounding form.
শুধু একটা জিনিসই বলবো সেটা হচ্ছে ভূতাফান শুরু হয়েছিল 13th এবং ভূতাফান আজকে 7 বছর পার করেছে আজকে অক্টোবরের আরও একটা 13th এবং আমরা অগস্টের 13th শুরু করেছিলাম তো যাই হোক এই ফ্রাইডে দ্য 13th নিয়ে কে কী ভাবছেন কে কী বললো এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরো ঘটনা যেতে পারি আমার কাছে এই মুহূর্তে আমার সাথে আছেন আবারও বাবু ভাই বলছিলেন যেটা যে দেশের বাইরে বলবেন বাইরে দেশের বাইরে ঘটনা বলবেন তো আমরা সেই ঘটনাটা শুনে আসি আমাদের সঙ্গে আরো একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন তার কাছেও আমরা যাব এবং একইভাবে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি একটা টি স্টেটের যে আপনারা অনেকবার বলেন যে টি স্টেটের ঘটনা শুনতে চাই চা বাগানের ঘটনা চা বাগানের ঘটনা আমরা শুনবো একটা এবং এরকম আরো মজার মজার এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনার জন্য আছে সুতরাং সেটা যদি আপনি জান জানতে চান বা শুনতে চান তাহলে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের দ্বিতীয় ঘটনায়
ওকে রাসুল ভাই থ্যাংক ইউ এই কাহিনীটা হচ্ছে জেসনের কাহিনী জেসন তখন যখন কাহিনীটা আমাকে শেয়ার করে তখন সে ফ্লোরিডায় থাকতো বাট সে এসেছিল আইডাহো থেকে আমেরিকার আইডাহো স্টেট থেকে যাই হোক যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13th বা হ্যালোইন এরকম সম্বন্ধে বলছেন তো এই কাহিনীটার সাথে হ্যালোইনের একটা সম্পৃক্ততা আছে এই জন্য বলছি
ওকে
তো জেসনটা যখন টিন এজ ছিল ওয়েন দে ওয়ার লাইক 15 or 16 ইয়ার্স ওল্ড 15-16 বছর বয়স যখন ছিল তখন তার কাহিনী ওরা ফ্রেন্ডরা এই হ্যালোইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি আমেরিকাতে এখন এক্সাইটেড ভাই ইভেন আমি যখন ছিলাম তখন আমি
সব জায়গাতে এক্সাইটেড
এক্সাইটমেন্টটা কাজ করে বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসুল ভাই বিকজ আমরা এখানে যেটা করি আমরা কিন্তু জাস্ট ফান করি ঠিক আছে মানে আমাদের হ্যালোইনে এখন অনেক পার্টি হচ্ছে মানুষ কস্টিউম পরছে সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট ওখানে কিন্তু কস্টিউমের বাইরেও অনেক আছে বিলিভ করে যে
রিচুয়াল থাকে
রিচুয়াল থাকে অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে এরকম অনেকে বিশ্বাস করে তো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স এরকম কিছু বিশ্বাস করতো আর কি এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওরা জিনিসটাকে একটু মানে সেই রকম
আরো সিরিয়াসলি
সিরিয়াসলি নিচ্ছে এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে।
রাইট,
ওয়েল যেখানে কথা বলি, ও এবং ওরা এরকম তিনজন ফ্রেন্ড, তারা ডিসাইড করে যে তারা এক হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথায় এরকম রাত কাটাবে এবং সেখানে তারা দেখবে যে কি কাহিনী। তো যেখানে রাত কাটাতে যায় ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন মানে আস্তাবল ছিল এবং সেই আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে উড়ে যায় আর কি। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আর জন্য বার্নে।
হ্যাঁ,
তো যখন সে এটা পোড়ায় তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁধে যায় এবং সেও সে আগুনে পড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে মানে এটা গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ হেল্প হেল্প পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে এবং তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে প্লে হতো অনেকের সামনে।
আচ্ছা,
তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা তিনজন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি যায়। তো ওরা ওখানে যায় যে হ্যালোউইনের রাতে, ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তো ওখানে যে রাতের বেলা ওরা বসে বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপাসিং ছিল, মর্নিং ছিল যে নো ট্রেসপাসিং, বাট ওখানে যেটা হয় আমরাও এটা করেছি যে নো ট্রেসপাসিং এলাকায় ঢুকে গিয়েছে একটা সময়, তো ওরাও ঢুকে যায় আর কি। হ্যালোউইনের রাতে মানুষ বড় রকম করে ওই জায়গায়, লোকাল শেরিফও খুব একটা মানে অ্যাক্টিভ ওই সময় থাকে না, মানে ছেলেপেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বসে বেশ কিছুটা সময় পার করে এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা করি, লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডটা আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো ওরা এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশে চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ, বিকজ এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন সামথিং ব্যাড উইল কাম আপ অন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন যে কোনো রিচুয়ালে, কিন্তু আপনি নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন, ইউ আর বেসিক্যালি গিভিং এন অ্যাক্সেস টু ডেভিল টু গেট টু ইউ।
আচ্ছা,
এরকম একটা কাহিনী কিন্তু হয়, এই জন্য আউইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আউইজি বোর্ড নিয়ে ওখানে বসে বসে রাসেল ভাই মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে হারভেস্ট টাইম, হ্যালোউইন তো হারভেস্ট টাইমেই হয়। হ্যাঁ, তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে, সেই বার্ন যে ছিল মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা ওয়াট ইউ কল রুইন টাইপের একটা জায়গাতে পরিণত, কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। ওরা তিনজন ওখানে যে বসে বসে আপনার একটা ছোট ফরকুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে কাঠটা দিয়ে মানে বেশ ই করার জন্য, এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায় মধ্যরাতের পরে তারা ওই রিচুয়াল শুরু করে, ফর্ম করা শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকে যে পড়ে গিয়েছে, ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। তো অনেকক্ষণ হয় কোনো রকমের রেসপন্স নাই, কিছু নাই, কিছু আসে না। তো ওরা বলে যে ম্যান দিস ইজ ক্র্যাপ, কিছুই হচ্ছে না, এটা আসলে এটা কিছু না, বসা। তো ওরা যখন জিনিসটা ছেড়ে দেয় মানে ওদের মানে যখন ধৈর্য ছেড়ে দেয় তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালাইছিল ওইটা জাস্ট একটু মানে আপনার জ্বলছে, বাতাস লেগে লেগে জ্বলে উঠছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে ই পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে নিঃশ্বাস ছাড়ে, হ্যাঁ মানে এই ধরনের একটা শব্দ পায়। তাকায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর 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 শব্দ আসছে ঘোড়ার মতো। এবং ওরা খুবই ভয় পায়, মানে যে কি ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার কথাই না, কারণ আশেপাশে কোনো বার নেই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবগে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বাডওয়াইজার হর্স বোঝা যাচ্ছে ছায়াতে ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে। এবং আশ্চর্যের ব্যাপার, ঘোড়াটার চোখ চলছে।
আচ্ছা।
এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল। এবং সেখান থেকে কিছুক্ষণ পরই একটা মানুষের খুব বেচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যদি খুব কষ্টের গলায় ডাকতে থাকে মানে এসে, এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, এখান থেকে চলে না, এরকম করে বলতেছে। ওরা তিনজন বয়স কম ছিল, তাদের সাহসও ছিল না, তারা পড়িমুড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ছুটতে থাকে। যতক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দ পেয়ে, অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দতে পেছনে আসে। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যেটা নট বিকজ অফ জাস্ট হ্যালোইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং।
ওকে,
অবভিয়াসলি। আর এটার পিছনে আমার পয়েন্টটা যেটা ছিল রাসেল ভাই, যে এই যে পারফরমেন্স, আমি আওয়াইজি বোর্ড নিয়ে একটা মানুষকে সাবধান করলাম যে এটা হচ্ছে বেসিক্যালি মানুষ কিন্তু অনেকেই পরে আউট অফ কিউরিয়াসিটি এন্ড স্টাফ লাইক দ্যাট।
আমার মনে হয় এটা ঠিক করা ঠিক না, আমি সবসময় নিষেধ করি
আউট অফ কিউরিয়াসিটি।
এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু বলি, যেহেতু ওইজা বোর্ডের কথা আপনি বললেনি, সেটা হচ্ছে যে আমি অনেকের কমেন্টও দেখছি, অনেকে মনে করছেন যে ফ্রাইডে থার্টিন যেটা, এই ফ্রাইডে থার্টিনটা যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা বলছি না, আমরা কিন্তু উল্টোটা বলছি। আমরা বলছি যে বাংলাদেশের চাইতে কুসংস্কার মানে বাইরের দেশগুলোতে কম না, বরং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি। বাংলাদেশে আমরা এরকম কোনো ব্যাপার নিয়ে আমরা লাফালাফি করি না, বা ফ্রাইডে থার্টিন নিয়ে আমাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথাই নাই, কিন্তু পশ্চিমা দেশগুলোতে এরকম মনে করে, সেটা আমরা আপনাদের বললাম। বাংলাদেশে কেউ এরকম মনে করেন, আমরা কেউ মনে করেন এরকম কিন্তু বলিনি জিনিসটা, অনেকে বাবা না, অনেকে আবার ভুল বুঝছে ভাবছেন, এই জন্য আমি বললাম আর কি, যে অনেকে মনে করছেন যেটা আমরা মনে করি না, এটা আমরা মনে করি না, বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা নাই
আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালি সমাজে কুসংস্কারের মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম।
আমার কাছে তাই মনে হয় অনেক কম। এই যে মানে এবং এবং অনেকেই যে সমস্ত বলছেন যে যে সমস্ত তথ্য, যে তথ্যগুলো এখানে দেয়া হয়েছে সেই তথ্যগুলো ওনারা বিশ্বাস করেন, এটা 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 সত্য না ভুল, না মিথ্যা না ভুল, এটা আমরা আমি আপনি বলতে পারি, বাট ওনারা এটা বিশ্বাস করেন, খুব অদ্ভুত ব্যাপার কিন্তু।
হ্যাঁ
হ্যাঁ। এবং এবং কত মানুষ এটা আর মানে কোনো কারণ ছাড়াই বিশ্বাস করছেন, সেটাই আমাদের খুব অবাক করে যে কেন এরকম একটা
একটা ভয় অ্যাকচুয়ালি ছোট কাল থেকে ঢুকিয়ে দেওয়া ওদের মধ্যে।
কালচার একটা পার্ট, আমার মনে হয় কালচার একটা পার্ট।
যেমন আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, যেমন রাতের বেলা দোকানে যে চুন কিনতে চাইলে আপনাকে চুন দেবে না, সুই দেবে না, কালো সুতা দেবে না, এগুলো কিন্তু দেবে না আপনাকে।
এবং এবং আপনি আপনারা সব মানে এই যে ক্লিপটা আমরা প্লে করলাম, সেই ক্লিপে ঠিক আপনারা ফ্লিপ সাইড অর্থাৎ উল্টোটাও দেখেছেন, যে উল্টো যে সমস্ত বিশ্বাসগুলো আছে সেগুলোও দেখেছেন। বরং অনেক জায়গায় দেখা গেছে যে এই দিনে অ্যাক্সিডেন্ট কম হয়, বাসায় আগুন লাগা কম হয়, কারণ মানুষজন মানে অশুভ মনে করে, অথচ অশুভ ব্যাপারগুলোই ঘটেই না, এরকম ব্যাপারই বেশি, এরকম ব্যাপারই বেশি হয়, তারপরে মানুষ বিশ্বাস করে। এবং যারা 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 কুসংস্কারের জন্য মানুষ বা যারা কুসংস্কার বিশ্বাস করেন, তাদেরকে কোনোভাবে থামানো সম্ভব না আমার মনে হয় সেটাই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ওইজা বোর্ড, ওইজা বোর্ডের আসলে এটা এটা আমার মনে হয় যে উচিত না।
অবশ্যই
ম্যাজিক একটা ব্যাপার বলে, ম্যাজিকে একটা জিনিস নিয়ে আসাটা যতটা সহজ, সেই জিনিসটাকে আবার ফেরত পাঠানো বা ফিরিয়ে নিয়ে আসাটা খুব কঠিন,
খুবই কঠিন।
তো ওয়াইজার বোর্ড দিয়ে আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল টুল যদি কিছু পড়ে, বলে ব্ল্যাক ম্যাজিক বা অনেক কিছু তো আছে, এরকম অনেক কিছু তো আছে, হঠাৎ করে যদি কোনো কিছু, কোনো স্পিরিট বা কোনো কিছু আসলেই, আমি জানি না যে হয় কিনা, আচ্ছা যদি হয়
জি,
তারপর সেটা হ্যান্ডেল করবেন কিভাবে?
সেটা অ্যাকচুয়ালি কি, আওয়াইজি বোর্ড যে মানুষ ডাকতে চায় হচ্ছে স্পিরিট, বাট অ্যাকচুয়ালি কোনো স্পিরিট আসে না, যেটা আসে সেটা হচ্ছে আপনার ব্যাড থিং, জিন,
রাইট,
ডিমন যেটাকে ওরা বলে, ডিমন বা আমাদের আমরা বলি জিন, সেটাই আসে। এবং এসে সে কিন্তু যায় না, বিকজ হি ইজ কল্ড ইন,
আমি সেটাই বলছি।
এবং বিদেশে কিন্তু আপনি শুনবেন, এটা একটা মিথ বলা হয়, এটা আপনার রোমানিয়াতে বেশি আছে, পরবর্তীতে এটা পশ্চিমা ওয়েস্টার্ন মানে আমেরিকাতেও ছড়ায় গেছে, যে ভ্যাম্পিয়ার্স ডাজন্ট কাম হিমসেলফ, ইউ হ্যাভ টু ইনভাইট ভ্যাম্পিয়ার্স,
ইউ হ্যাভ
to invite.
Invite. I think the Romanian put on meat. Just like that, vampire is kind of a
demon. আর অনেক কিছু আছে এরকম আছে না যে আমার আমার না বলে নাম টাম কোনো কিছু বলতে গেলে কথা না যে তিনবার বললে চলে আসবে আর অনেক কিছু আছে
এরকম অনেক কিছু আছে এবং মূল ব্যাপারটা হচ্ছে যেই খারাপ জিনিসটাকে আপনি ডেকে নিয়ে আসছেন মানে খারাপ জিনিস তো আপনি ডেভিল তো বিশ্বাস করতেই হবে আপনাকে আপনি ইফ ইউ আর এ বিলিভার অবশ্যই আপনাকে মানে গুড অ্যান্ড ব্যাড দুইটাকে বিশ্বাস করতে হবে ব্যাড ইজ ব্যাড খারাপ খারাপ ভালো জিনিস ভালো তো খারাপ জিনিসটাকে আমরা ডেকে না নিয়ে আসি কারণ খারাপের কাজই সব খারাপ
সেটাই আমার মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক তারপরে হচ্ছে এই যে ওয়েদারবোর্ড নিয়ে এরকম এরকম ধরনের এক্সপেরিমেন্ট তারপরে এগুলো জিনিস থেকে যত বেশি দূরে থাকা যায় তত বেশি ভালো
এটা অ্যাকচুয়ালি বলার একটা কারণ আছে রাসেল ভাই বিকজ অনেকেই অনেকেই আমাকে মেসেজ করেন এবং জিজ্ঞেস করেন বাবু ভাই হোয়াট ইজ অ্যাবাউট আউইজি বোর্ড অনেকদিন আগে ঘটনা তখন ওই সময় আমার আম্মু আর কি উনি ই করতেন আর কি আম্মা এখনো করেন মানে একটু মানে ধর্মীয় শিক্ষা টিক্ষা দেয় উনি এক জায়গায় এরকম শিক্ষা দিতে গিয়েছিলেন তো উনি যখন আসছেন তখন ওখানকার আমাদের যে নানি ছিলেন উনি বললেন যে একজন মহিলা দেখছে একজন মহিলা ওনাকে পাগলি বলে ডাকে অনেকে
আচ্ছা
তো বলতেছে যে পাগলি রাত হয়ে গেছে তুমি একটু এগিয়ে দিয়ে আসো আমার আম্মুর নাম ধরে বলছে বলে আচ্ছা ঠিক আছে আমার আম্মু ওনাকে নিয়ে রাতের বেলা রিক্সায় করে আসছেন বেশ দূর থেকে পুরান ঢাকার একটা অঞ্চল থেকে আসার পর বাসায় আসলেন বাসার আসার পর আমার আম্মু তাকে বলতেছে যে পাগলি এই যে আমার আমাকে ডাক দিয়েছে বলে এদিকে আসো ডাকার পর বলতেছে এই যে আমার ছেলে ওকে অনেক ছোট দেখছিল না বলে হ্যাঁ হ্যাঁ দেখছি ছোট দেখছি তো এখন তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ বলে দেখো ওর সাথে বলে আমার বললো সালাম দাও আমি সালাম দিলাম দেওয়ার পরে ওনাকে যখন চলে যাচ্ছে আম্মা তাকে চাচ্ছে রিক্সা ভাড়া দিয়ে দিত যে তুমি রাতে আসছো রিক্সা তখন তিনি আম্মাকে বলতেছে না না আমার রিক্সা ভাড়া লাগবে না আমি উড়াল দিয়ে চলে যাবো আমার কি রিক্সা ভাড়া দিন দাঁড়ান নেবো না সে সে নেবেই না ওনাকে দেখে যে খুব আর্থিক অবস্থা সচ্ছল অনেক কিছু মনে হয় সেরকম না আর উনি বলছে আমি উড়াল দিয়ে চলে যাবো আমার রিক্সা ভাড়া লাগে না আম্মা মনে করছে যে একটু পাগল টাইপের মানুষ তারপর চলে গেছে তো কাহিনী শেষ দুই তিন দিন পরে আম্মু ওই নানির সাথে দেখা হয়েছে আবার বলতেছে যে আম্মা কাল ওদিন তো এরকম আসছিল তো ওকে তো আমি রিক্সা ভাড়া দিতে দিলাম ও নিল না তখন নানি বলতেছে ওর কি রিক্সা ভাড়া লাগে নাকি তুমি তাকে রিক্সা ভাড়া দাও ওকে মানুষ নাকি
তাদের জন্য ব্যাপারটা খুবই অন্যরকম এটা মানে এটা নিয়ে কোন সন্দেহ নেই আর কি
সেটাই
থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই থ্যাংক ইউ থ্যাংকস ফর কামিং থ্যাংকস ফর এভরিথিং আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে তবে তার আগে আমরা কিছু অফকোর্স আপনারা যারা লিখেছেন যা কিছু সেগুলো একটু পড়ে শোনাবো তো আমাদের এখানে যদি ভালো স্টোরি শুনতে চাই লিখেছেন রয় পলাশ আমরাও চাই ভালো স্টোরি আমরা হ্যাঁ আমরা আমরা চাই আপনারা দারুণ দারুণ সব ঘটনা পাঠান মানে অফকোর্স এবং আমাদের আহসান সৈকত আমাদের লিখেছেন যে রাসেল ভাই আজকের ঘটনাগুলো অনেক ভালো থ্যাংক ইউ ভেরি মাচ এম ডি আলামিন আমাদের লিখেছেন যাত্রা বাড়ি থেকে তিনি শুনছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি তানজিল সান লিখেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে তিনি লিখেছেন আমাদেরকে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও আশরাফুর মোহাম্মদ অ্যাশ লিখেছেন এছাড়াও লিখেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মেহেদি ধোনি এছাড়াও রাশিদুজ্জামান আমাদেরকে লিখেছেন আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি সিঙ্গার এম এইচ জয় এবং আমাদেরকে দেখেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই লিখছেন তো আমরা একটা ঘটনা যাব এবং এটা একেবারে গ্রামের ঘটনা সেই ঘটনাটা যাচ্ছি এবং এরপরে আমরা শুনবো চা বাগানের ঘটনা রাইট তো আমরা একটা গ্রামের ঘটনায় চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন আপনার নামটা প্লিজ একটু বলবেন তারপর আপনার ঘটনায় যাব
আমার নাম দীপু আমি মিরপুর শেরপাড়া থেকে এসেছি
জি
ঘটনাটা আমার বাবাকে নিয়ে এবং এটা 80 দশকের ঘটনা। আমরা ছোট, আমি তখন অনেক ছোট, আমি আমার মা এবং আমার ভাই বোন সবাই মিলে আমার নানা বাড়ি গিয়েছিলাম এবং বাবা সাধারণত আমাদেরকে আগে নানা বাড়ি পাঠিয়ে তারপরে মানে দুই দিন পরে যায় আর কি।
জি
মানে এই ঘটনার দিনও ঠিক সেরকমই একটা ব্যাপার ছিল, আমরা আগেই চলে গিয়েছি আমার নানা বাড়ি।
জি
বাবা দুই তিন দিন পরে মানে গিয়েছেন, কিন্তু সেই দিন যাওয়ার সময় একটা ঘটনা ঘটে যায়।
জি
এমন ঘটনাটা, ঘটনাটা এমন যে আমি একটু বলে রাখি যে আমার বাবা, আমার নানা বাড়ির নাম মেলান্দ থানার হাজরাবাড়ি গ্রামে।
জি
এবং ওখানে হাজরাবাড়িতে যেতে হলে মেলান্দ স্টেশনে নেমে ট্রেনে যাওয়ার পর সেখান থেকে হেঁটে যেতে হয়, মানে সেটা 80 দশকের ঘটনা, সেখানে ওই সময়টা সাধারণত মানে ট্রান্সপোর্টেশন মানে যেটা খুব কম ছিল আর কি। আর তো ঠিক সেভাবে যাচ্ছিল স্টেশনে নেমে, বাবা রাত হয়ে গেছে অনেক আর কি,
আচ্ছা
গভীর রাত, স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা।
জি
যাচ্ছে 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 এবং ওই সময়টা বন্যার সময় ছিল আর কি, বন্যার সিজন, রাস্তায় বন্যার পানিতে মানে ভরে গেছে। তো যেতে যেতে বন্যার পানিতে উনি হাঁটছে, হেঁটে যেতে 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 একটা সময় তার পায়ের নিচে কিছু একটা পড়ে গেল আর কি। তো উনি অন্ধকার এবং আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুনশান নিরবতা, খেক শিয়ালের ডাক আসছে এবং একটা মানে ভুতুরে একটা অবস্থা, খুব ভয়ঙ্কর মানে গা ছমছম করার অবস্থা। কিন্তু আমার বাবা ছিলেন একটু সাহসী, এটা সে উনি এই অবস্থাতে যাচ্ছে, কোনো মানুষের ভয় পাচ্ছে না।
আচ্ছা
কিন্তু ওনার পায়ের নিচে যে একটা কিছু পড়লো, উনি অন্ধকারের মধ্যে হাত দিয়ে মানে একটু বোঝার চেষ্টা করলেন যে জিনিসটা কি।
জি
তো হাত দিয়ে যখন উনি একটু মানে এটা বুঝতে পারলেন, সেটা উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে একটা একটা মৃত লাশ।
লাশ
জি উনি এটুকু বুঝতে পারলেন যে যেহেতু লাশ সেহেতু এ আমাকে কিছু করতে পারবে না এবং কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই এটা মানে আমার বাবা সাহসী ছিলেন, কিন্তু এইটা যখন এটা মৃত লাশ বুঝতে পারলেন তখন ওনার এটুকু মনে আসলো যে এ অন্তত আমাকে কিছু করতে পারবে না।
আচ্ছা
এবং লাশটি ছিল সাদা মানে কাপড়ে মরানো এবং মানে কাফন করা আর কি।
জি জি
আমার মানে উনি বুঝতে পারলেন যে বন্যার সময় যেহেতু সেহেতু আপনার কবর থেকে এটা সম্ভবত ভেসে আসছে।
জি
তো উনি এই লাশটিকে একটা ইয়ে করার জন্য মানে উনি লাশটিকে রেখে আবার চলে যেতে চাইলেন না, ভাবলেন যে লাশটিকে কোন একটা উঁচু জায়গায় রেখে মানে পানি থেকে একটা মানে মাটিতে বা কোন একটা উঁচু জায়গায় নিয়ে নিয়ে একটা লাশটিকে রেখে উনি যাবেন আর কি।
আচ্ছা
উনি এইটা ভেবে লাশটিকে উনি সাথে করে নিয়ে যাচ্ছে, তো লাশটিকে সাথে নিয়ে যাচ্ছে বন্যার পানি পানি কিন্তু মানে অনেক দূর আর কি। যেহেতু রাস্তার উপরে যাচ্ছে, তারপরে অনেক দূর যেতে যেতে লাশটিকে উনি একটা উঁচু জায়গা পেলেন, ওখানে রেখে মানে আমার নানা বাড়িতে চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার পর মানে উনি ঘরে ঢোকার আগে এই ফাঁকে একটা জিনিস বলে রাখি যে আমার বড় মামা নাম হচ্ছে বাদশাহ, উনি ঘটনার এই ঘটনার বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। কিন্তু আমার বাবা মানে নাকি ঘরে ঢোকার সময় মানে আমার মামাকে ডাকছিলেন আজকে যে বাচ্চা আয়, কিন্তু আমার মা এবং আমার নানা, আমার নানা ছিল রংপুরের ডিসি, তো উনি ওনারা চিন্তা করলেন যে বাচ্চা তো মানে নেই, বাচ্চা তো মারা গেছে, তুমি এভাবে ডাকছিলে, ওরা বললো যে না আমি তো বাচ্চার সাথে সারা রাস্তা আসলাম।
আচ্ছা এটা তুই আপনি বলছিলেন যে স্মৃতি ভ্রম বা এরকম,
উনি সম্ভবত এই সময়টা এটা স্মৃতি ভ্রম হয়ে গেছে। পরে আমার নানা,
আমার খুব ভালো লাগলো যে আপনি বললেন, অনেকে বলেন যে এরকম দেখা হয়ে গেছে, কিন্তু আপনার ওটা আপনারা বুঝতে পেরেছেন যে স্মৃতি ভ্রম ছিল। আচ্ছা
আমার নানা তখন তো আমার নানিকে বললেন যে মানে আমার বাবাকে যেন শাওয়ার টাওয়ার করে গোসল করে একটু ফ্রেশ করে।
জি
পদ্ধতি সেই মোতাবেক আমার বাবাকে সেই রাতের বেলা গোসল করানো শেষ করার পর তো উনি খুব নীরবত পালন করতেছেন, কিন্তু মানে কিছুটা ইয়ে চলে আসছে তার ভিতরে, মানে একটু স্বাভাবিক পজিশনে আসতেছে মানে মনে করলেন আর কি। তো যাই হোক, আমার নানা বললেন যে রাতে ঘুম হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, উনি আসলেই রাতে ঘুমানোর পর যখন সকালবেলা উঠছেন ঠিক স্বাভাবিক আচরণই করছেন আর কি। তো ওই সময়টায় ওনার একটা একটা স্মৃতিভ্রম অবস্থা হয়েছিল, এবং যদিও উনি মানে সাহসের সহিত ওই লাশটিকে নিয়ে সাথে আসছিলেন, কিন্তু তার ভিতরে বুদ্ধির ভিতরে কোনো একটা বুদ্ধির কিছু একটা মানে ঘটছিল আমার যতটুকু মানে মনে হলো। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বড় হয়ে যখন
এখন আপনার সেটা মনে আছে,
মনে আছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি চাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো অন্য সব ঘটনা নিয়ে এবং অন্য অতিথি নিয়ে এবং চা বাগানের ঘটনা নিয়ে, যেটা আপনারা শুনতে খুব এক্সাইটেড। তো আমরা সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM এন্ড ডু ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM এবং আমি রাস্তা আছি সাথে চলছে ভূত FM এবং চা বাগানের ঘটনায় যাবো। তবে তার আগে একটা ছোট্ট ঘটনা আমরা পড়ে ফেলছি, ইমেল আজকে যদি একদমই না পড়ি তাহলে কীভাবে হবে। সো একটা ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আবদুল্লাহ, বাসা জয়পুর হাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত FM-এ আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ, তিনি একজন রাগি আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোনো একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে, সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার গার্জেন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ, তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনে দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু আশরাফুলের কোনো খবর নেই, মোবাইল অফ। রাত 10:11, 12 কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1 মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটার মানে সেটা বন্ধ করেছি, বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপ আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর মানে আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বললো। আমি 2 ঘন্টা বসে আছি কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2 বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচণ্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পা পেলেন না তিনি। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভূতগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, পাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না ইমার্জেন্সি কোনো মানে খুব না হলে বা কোনো জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে, এবং এত রাতে মেয়ে মানে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা, এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিশম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা, গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো। চতুর্দিকে নিরবতা আর ঝিকি পোকার ডাক, একটা ভুতুরে পরিবেশ, কেউ কারোর সাথে কথা বলছে না। তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তার ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের দুটি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবেন যে হয়তো তিনি ভ্যানে উঠে মানে উঠেছেন, এবং এই মুহূর্তে কোনো একটা কারণে তার ভুল হচ্ছে, ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল, গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসেছিল সেই লোকে নেই, সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন, ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীর মানে পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টি নিয়ে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চোখ, 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার, তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, মানে দেশলাই মানে টিপ লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার জন্য দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিল্ডে তিনি দেখেন সেই কবরের লাশের সাথে তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না, লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়, পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন, বাইরে সেই অন্ধকার রাত, তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়াবানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়তে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন, অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়তে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা, এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তার দিকে তাকিয়ে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহ আকবার করে চিৎকার দেন, তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান, এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি, তিনি এখনো অসুস্থ। আব্দুল্লাহ আমিন লিখেছেন জয়পুরহাট থেকে। ফেসবুকের লিঙ্কটাও তিনি দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখবেন তারা চেষ্টা করবেন ফেসবুকের লিঙ্কটা দিতে, যাতে আপনাকে আমরা খুঁজে পাই। তো আমরা এখন চলে যাব আমাদের সেই চা বাগানের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যালো লিসনার, আমি তানজিদ অর্ণব ফ্রম উত্তরা। তো আমি ঘটনায় চলে যাই। তো রিসেন্টলি আমি আমার এক বড় ভাইয়ের সুবাদে শ্রীমঙ্গল চা বাগানে কয়েকদিন থাকার সুযোগ হয় ওখানে, একদম বাংলোতে। তো বাংলোর বর্ণনাটা আমি আগে দিয়ে নেই, সেটা হচ্ছে বাংলোটা একদম টি স্টেটের খুবই ভিতরে, চারিদিকে বলতে লোকালয়ের শুধু কয়েকটি চা শ্রমিকের গ্রাম, আর লোকালয় তেমন নেই, আর শুধু চা বাগান আর চা বাগান। তো সেখানে সন্ধ্যার পর থেকেই মোটামুটি খুবই নির্জনতা নেমে আসে, তো পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। তো সেখানে ঠিক রাত 11টায় বা 12টায় সে বাংলোতে একটা নাইট গার্ড আসে, সে সারা রাত ওখানে বারান্দায় ঘুমায়। তো এরপর সে আর সকালবেলায় ওকে আর দেখি না। তো দ্বিতীয় দিন রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে নাইট গার্ড অনেক অনেক ধরনের ওর বিভিন্ন ঘটনার সাথে তার খুবই একটা খুবই
লিঙ্ক আছে
ভালো। তো আমি সোজাসুজি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করি ওকে, যে আপনি যাই জানেন একটু বলেন। তো সে অনেক অনেক ঘটনাই বললো। সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হলো আমার ওই যে কাজিনের কাছে গেছি আমি, সে আমাকে যে ঘটনাটা বললো লাস্ট ইয়ারের, সেটা হচ্ছে গত শীতে, শীতকালে মেনলি চা বাগানে ইরিগেশন করতে হয়। তো লাইক ওই চা বাগানে ওই পানি সেচ করতে হয়, রাত্রেবেলা অনেক কাজ চলে এরকম। তো রাতে অনেক ডিউটি থাকে। তো একটা রাতে ডিউটি শেষ করে সে বাংলাতে ফিরে যাচ্ছিল, তখন রাত 2টা কিংবা 2:30। তো শীতের রাত, চারদিকে জ্যোৎস্না, মোটামুটি ভালোই দেখা যায়, হালকা কুয়াশা, আর চারদিক দিন নিস্তব্ধতায় ঢেকে আছে। তো হঠাৎ করে সে তার কানে আসলো একটা ঘোড়ার খুরের আওয়াজ, কেউ একজন ঘোড়ায় চড়ে আসতেছে মিঠো পথ চা বাগানের মধ্যে দিয়ে। তো তার মাথায় প্রশ্ন আসলো যে এত রাত্রে ঘোড়া চড়ে কে আসে। তো সে ওই মিঠো পথে দাঁড়ায় আছে এক পাশে। তো আস্তে আস্তে শব্দটা খুবই প্রখর হয়ে উঠতেছে, তার মানে ওর দিকেই আসতেছে, বাট কোনো কিছু দেখতে পাচ্ছে না ও। তো কিছুক্ষণ 4-5 মিনিট পরে হঠাৎই ওই ঘোড়াটা সে দেখতে পায় একদম তার ঠিক সামনে। কিন্তু তার কাছে যেটা মনে হলো এবং সে যেটা নিজের চোখেই দেখলো, সেটা হচ্ছে ঘোড়ায় একজন লোক বসে আছে, কিন্তু সেই লোকটি আসলে তার যে অবয়ব এবং তার যে পোশাক আশাক, তা সে খুব স্পষ্টভাবেই বুঝলো এটা আসলে কোনো বাংলাদেশি কেউ না, সেটা হচ্ছে একজন ব্রিটিশ লোক। তার সেই ব্রিটিশদের সেই বুট এবং মাথার চুল এবং কোট এবং একটা তরবারিও আছে সাথে। তো জাস্ট ওর পাশ দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। তো এই ঘটনায় এতটাই শক্ত হলো সে 5 মিনিট একদম নড়তেই পারলো না জায়গা থেকে। তো কিছুক্ষণ পরে সে বাংলোতে আসলো এবং তার সে খুব জ্বর হলো সেদিন। তো পরের দিন তার ওই সিনিয়র ম্যানেজারকে সে ঘটনাটা বললো, আর ম্যানেজার হাসতে থাকলো যে এটা তো একটা খুবই ওইখানকার একটা কমন ঘটনা, যারা ওই ইন্টারনাল এখানে কাজ করে এবং থাকে ওইখানে তারা সবাই জানে যে রাতের বেলা অনেক অনেক সময়ই খুব রাতে, রাত 3টা 3:30 এরকম ঘোড়ায় চড়া ব্রিটিশ লোকদেরকে দেখা যায়, এবং সেটা খুবই একটা কমন ঘটনা। নাইট গার্ডও সেটা বললো, সে অনেকবার দেখেছে এগুলো। তো তারা সেখানকার যারা স্থানীয় যেমন চা শ্রমিক আছে এবং যারা টি স্টেটের ম্যানেজার, তারা এরকম অনেক ঘটনারই ওইখানকার প্রত্যক্ষদর্শী। তো আরেকটা যেটা, সেটা হলো একটা দোলনা আছে ওই বাংলোতে, যেটা নাকি খুবই হন্টেড, কারণ প্রতি বৃষ্টির রাতেই, যখনই বৃষ্টি অনেক শুরু হয়, যখন বৃষ্টি খুবই এমন যে রাতে সারা রাত বৃষ্টি, তো ওই নাটগারটা বললো যে প্রত্যেক দিন সে বৃষ্টির রাতে ঠিক রাত আড়াইটা থেকে তিনটায় প্রতিদিন। সে এবং আমার ভাইয়াও সেটা কনফার্ম করলো যে নাকি বাংলোতে থাকে, যে একটা মহিলাকে দেখতে পায় যে দোলনায় দোল খেয়ে লাইক তিনটার দিকে সে জাস্ট দাঁড়ায়া হেঁটেতে চলে যায় মেন গেটের দিকে। এটা নাকি খুবই মানে দুই এমনও হয়েছে যে দুইজন একসাথে দেখতেছে, বাট কিছু বলার নাই আসলে, তখন কিছু করারও থাকে না। এটা হলো ওখানকার ওপেন সিক্রেট এই বাংলোর, এরকম বেশ কিছু বাংলো আছে ওখানে। আর আরো অনেক কাহিনী আছে, সেটা আমি হয়তো পরে আরেকদিন এসে বলবো, আর আজকে আপাতত এইটুকুই থাকুক।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন এখনো পর্যন্ত, এবং ইমন হুসাইন লিখেছেন আমার রোল নাম্বার 13, মোহাম্মদ আল আমিন খান লিখেছেন আই লাভ ভুতাতম, এবং আমাদেরকে রবিন রানা লিখেছেন আই লাভ ভুতাতম। যারা লিখছেন এবং সাথে আছেন অনেক অনেক ধন্যবাদ। জ্যাক জন আমাদের লিখেছেন হ্যালো ভাই রাজশাহী থেকে শুনছি। তাহসান আহমেদ তৌহিদ আমাদের লিখেছেন এবং আজকে তিনি প্রথম থেকে শুনতে পারেননি এখন শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি আনামুল বিজয় জুনিয়র, এবং তিনি এখনো ভয় পাচ্ছেন না সেটা জানিয়েছেন। তার মানে আপনার শুনতে শুনতে যেটা হয়েছে সেটা সাহস বেড়ে গেছে, মানে থাকে না যে একদিন আমরা হয়তো বাসা থেকে বের হয়ে কিছুটা পথ অতিক্রম করতে পারি, তারপরে আরেকটু অতিক্রম করি, আমাদের একটু আমাদের ধীরে 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 আমাদের সামনে একটা সময় আমরা পুরো দুনিয়া অতিক্রম করতে পারি একাই। তো এই ব্যাপারটা ঘটে, এবং সেই জন্য আমি বলি যে আপনারা যারা ঘটনা পাঠাবেন তারা মানে আমরা যেরকম চ্যালেঞ্জের মুখে পড়ি, যারা ঘটনা পাঠান তাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারণ এত বছর ধরে একটা শো চলছে, যারা ঘটনা পাঠান তাদেরকে নতুন কিছু যদি তাদের জীবনে ঘটে থাকে তাহলে সেটা তাও তখনই তারা পাঠাতে পারে, তাছাড়া তাদের পাঠানোর কোনো উপায় থাকে না। রুকসা জান্নাত আমাদের সাথে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে সিলেট থেকে। ধ্রুব সরকার আছেন এবং তিনি বলছেন বেস্ট এপিসোড অফ দিস মান্থ। আমাদেরকে মিজানুর আশিক লিখেছেন, আমি মিজানুর রহমান আশিক মালয়েশিয়া থেকে তিনি শুনছেন এবং ভূতাতমের ফ্রেন্ড সেটা তিনি লিখেছেন। আমাদেরকে রিয়াদ লিখেছেন, এছাড়া আমাদের সাথে আরও অনেকেই আছেন এই মুহূর্তে। আর যারা থাকতে চান তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের আমাদের আমাদেরকে লিখুন আপনারা, এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofutki.fm। এখানে আপনি নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠান। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাগুলি আপনার আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠাতে হলে যেটা করতে হবে জাস্ট মেইলের সাথে আপনার অডিও ক্লিপটি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এছাড়াও আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের লিখছেন যে অন্যপ্রতি, যেমন লিখছেন রাসেল ভাই মেডিকেলের ঘটনা চাই, আপনার পরিচিত কোনো ডাক্তার বা মেডিকেলে কর্মরত আছেন, হসপিটালে কর্মরত আছেন এরকম কাউকে বলুন না প্লিজ, ঘটনা পাঠান যদি ঘটে থাকে তাহলে পাঠাতে। আমরা অনেকেই যেমন এরকম খুঁজে বের করার চেষ্টা করি, তো আপনারাও দেখেন একটু তাহলে অনেক বেশি ভালো হয়, আমরা একসাথে কাজ করতে পারি। জান্নাতুন নেসা আমাদের লিখেছেন ভাইয়া আমিও আছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সৈয়দ তাহমিদ তাহমিদুল ইসলাম লিখেছেন ভাই তাহমিদ, তিনি মৌলভীবাজার থেকে শুনছেন এবং তিনি বলছেন যে আজকে স্টোরি জোস হচ্ছে। আমাদেরকে রিফাত ইসলাম লিখেছেন যে তিনি ভয় পেতে চান, আমি কিভাবে ভয় দিতে পারি আপনাকে আমি জানি না, তবে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো যদি আপনাকে ভয় ধরাতে পারে তাহলে সেটা সম্ভব। আজ এ যে জাকির আমাদেরকে লিখেছেন যে খবর কি, পাভেল আহমেদ আমাদের লিখেছেন আই ডোন্ট মিস ভুতাতম, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। আমাদের সাথে আছেন মারুফ হাসান, আছি শেষ পর্যন্ত লিখেছেন সুখীন জীবন। রাস্তা ভাই আমি জাকিউল, আমি রাজশাহী থেকে শুনছি। এছাড়াও এমডি মোমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, মাসুক মিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফরহিন খান রাজশাহী থেকে, এছাড়া এবং তিনি লিখেছেন রাজশাহী থেকে আছি ভাইয়া। মোহাম্মদ আজিম উদ্দিন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহসান সৈকত। এছাড়াও এমডি মনিরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, জাকারিয়া আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। তো যাই হোক, যারা আছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, আশা করব থাকবেন, এবং তারপর আরো একটা ঘটনা রয়েছে। তো স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM এন্ড জিও ফুর্তি
এক্সক্লুসিভলি অন fusionbd.com
ভূত FM Tonight comes alive with Gramming Form.
Yes, the night comes alive with gramophone. Shunchen shop shumoy. Radio 50, 88 FM. আমি রাফেল আছি সাথে এবং এই মুহূর্তে আছেন আমার সঙ্গে আমাদের আজকের শেষ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যা বলবেন।
আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমার নাম ইয়াসিন মোহাম্মদ সম্রাট, আমি আছি পুরান ঢাকা লক্ষ্মী বাজার থেকে।
জি,
তো সরাসরি ঘটনায় চলে যাই।
জি,
ঘটনাটা রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাতের বেলা ডিনার করার পরে ঘুমোতে যাব, একটু আগেই সাড়ে এগারোটা এগারোটা এরকম সময় গেট লাগায় কথা বলতেছিলাম ফোনে, হেডফোনে ছিলাম। তো আমার বাসার জানালা দিয়ে একটা বাসা দেখা যায়, পুরান ঢাকার বাসা গুলা কিন্তু কিছুটা অনেক পুরানো। তো তো কেন জানি না হঠাৎ করে বেখেয়াল বসত পুরানা বাসার ছাদে চোখ যখন যায়, যা দেখি এটা দেখার জন্য আমি কেন ভাইয়া কেউই হয়তো কখনো প্রস্তুত থাকবে না, একটা মহিলার মতো একটা অভাব বসে আছে। আমার নিজের চোখে দেখা, আমি কথা বলছিলাম জিনিসটা সরাসরি আমার চোখের দিকে তাকায় আছে। তখন কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না, আমি মুভও করতে পারছিলাম না। আয়তুল কুরসি শুরু আমার মুখস্থ অনেক আগে থেকে, তো আমি ওটার দিকে তাকিয়ে যেহেতু মুভ করতে পারছি না, আয়তুল কুরসি পড়া শুরু করি। অ্যান্ড যখন সুরাটা শুরু করি, শেষ যখন শেষ করলাম, শেষ করে বুকে ফুল দেওয়ার সাথে সাথে মনে হলো আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানে পানি ছিল, পানি পড়ে গেল এরকম কিছু একটা। সাথে সাথে দেরি না করে গেট খুলে দৌড় দিই, দৌড় দিয়ে বাসায় যারা থাকে আম্মু গেট নক করি, মা জিজ্ঞেস করছিল কি হয়েছে, তো মাকে পুরো ঘটনা খুলে বলি। আর একলা শোয়ার মতো অ্যাবিলিটি ছিল না ওই দিন রাতে, আম্মুকে রিকোয়েস্ট করি যে আমার সাথে সাথে আজকে শুয়ে, আর গেস্ট রুমে আমি মা ছিলাম। তো অনেক ভয় নিয়ে শুয়ে আছি, আম্মু আমাকে কিছু বলেনি, কিন্তু সকালবেলা মা আমাকে বলেছে যে না, মা আমাকে আমার ফ্যামিলি সবাইকে বলেছে যে না, মা নিজেও ফিল করেছে যে ঘরে একটা থার্ড পার্সনের উপস্থিতি ছিল, এটা খুব স্পষ্ট ভাবে উপস্থিতি ছিল।
আপনি বলছিলেন যে আপনার আপনি কোনদিন জীবনে
জানার চেষ্টা করেছি, সার্চ করেছি, আমি নিজেও জানি না। আমি যেদিন এটা সার্চ করছিলাম সেদিন সকালবেলা আমি আম্মুকে কিছু বলিনি, তো আমার যে রুমটা সামনের পাশে আমার মার রুম, তো আমার জানালা আমার মার জানালা থেকে আমার জানালাটা দেখা যায়। তো মা বললো কি রে কি কালে কিছু হয়েছে আর কোনো কারণে ভয়টা পাইছিস? আমি বললাম না মা, কেন কি হয়েছে? তো মা বলতেছে কাল তো জানালার সামনে দেখলাম একটা আগুনের মতো উল্কাপিণ্ড দাঁড়া নড়তেছিল। তারপরে কিছুক্ষণ পরে চেঞ্জ করে কখনো কবুতর হয়, কখনো মানে এক একবার এক একটা আম্মু তো একলা থাকে এখন, যেহেতু আমার গেছে আর আম্মু আমি টেনশন দিতেই চাইনি, তার জন্য জিজ্ঞেস করি না। হ্যাঁ ভাই, আমি লাইফে কখনো সেকেন্ড হইনি কিছুই না, বাট এই বছর যা হচ্ছে মানে আনএক্সপেক্টেড সবকিছু, যে আমার লাইফে কখনো আমার এক বছরে ফেল নেই, সেমিস্টার ব্রেক, বাবা মারা যাওয়া, আরো অনেক কিছু, মানে আমার চার বছরের একটা রিলেশন ছিল, তো ইম্পসিবল দুটো রিলেশনশিপ এই কোনো ফর নো রিজন রিলেশনশিপও ব্রেক সব কিছুতেই, মানে এখন যাই হাত দিচ্ছি হচ্ছে না, এই তো
এবং সবকিছু আপনার সাথে উল্টাপাল্টা হচ্ছে। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যে আপনার যাই হোক না কেন, আপনি মনে সাহস রাখবেন
এবং আশা আমাদের দোয়া তো আপনার সঙ্গে সবসময় থাকবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে আবারও একবার জানিয়ে দেবো যে আপনারা কোথায় ঘটনা পাঠাবেন। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভুতাত্মাদেবাইট@radiofreebreakfm.com তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে করে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার সাথে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিও এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। কি অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণত এই যে সন্ধ্যা হলে খালি চুলে কোথাও যেতে নেই, এরকম আরো অনেক কিছু আমরা মানি, তাই না? আমরা অনেকে মানি, বিশেষ করে গ্রামের দিকে মানে। কিন্তু আমরা মানে আমাদের 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 মতো আমাদের চাইতেও অনেক বেশি এই সমস্ত ব্যাপার নিয়ে ভয় পায় বা এই সমস্ত ব্যাপার নিয়ে আতঙ্কিত পশ্চিমা দেশের মানুষেরা। এটা ভাবতেও খুব অবাক লাগে। আজকে ব্ল্যাক ফ্রাইডে বা ফ্রাইডে দ্য 13 সেটাই বলছিলাম আর কি, অ্যান্ড সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আমরা জানালাম যে আমাদের ইউরোপ আমেরিকায় মানে কারা কি ভাবেন এবং এবং আবার কিছু কিছু অন্য অন্য কান্ট্রিগুলোতেও স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আরও অনেক যে সমস্ত কান্ট্রি আছে সেগুলোতে কীভাবে ভাবেন সে সমস্ত ব্যাপার নিয়ে আমরা হালকা আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমার মনে হয় যে সব মিলিয়ে ভালো লেগেছে। এখন আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার যে নতুন যে শোটা হচ্ছে যেখানে থাকবে সৃষ্টি এবং শারদ, তারা দুজনেই এখন আমার সঙ্গে আছেন। আমরা একটু আরও একবার বলি যে সৃষ্টি এবং শারদ তোমাদের যে দুজনের যে শোয়ের যে প্রোমোটার সেই প্রোমোটা আমরা তোমরা দুজনেই ভূতাসমের ফ্যান তোমরা বলছিলা এবং তোমরা এই শোটা বেসিক্যালি কাদের জন্য করছো একটু বলো।
শোটা বেসিক্যালি যারা হচ্ছে আমার মতো শারদের মতো আমাদের মতো যারা লিসেনার যারা ভূতাসমের লিসেনার তাদের জন্য বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম যেখানে তারা কথা বলতে পারবে, এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। ইনফ্যাক্ট এখানেও তারা অভিজ্ঞতা শেয়ার করে, বাট সেটা হরর ক্লাবের জায়গাটা আসলে অনেকটা একটা হরর আড্ডার আমেজ থাকবে সেখানে এবং সেই সাথে আরো কিছু জিনিস এক্সট্রা হিসেবে বোনাস হিসেবে থাকবে। যেমন আমরা এই মানুষের জীবনের ঘটনাগুলোর বাইরেও হরর বা ভয় পাওয়ার আরো কিছু মাধ্যম আছে যেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব
ইনশাল্লাহ। তো আমরা শারদ আমরা শুনে ফেলি আমাদের প্রোমোটার না
একদম শিওর
ওকে তো আমরা একটু প্রোমোটার শুনে ফেলি। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবকিছু। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আপনাদের পাঠানো মেসেজে যাব। আজকের মতো ঘটনা যেগুলো আমাদের কাছে ছিল সেগুলো আপনাদেরকে শেয়ার করে ফেললাম। আমরা এখন যাব মেসেজে এবং আমাদের কাছে অনেক মেসেজ আপনারা পাঠাচ্ছেন এখনো পর্যন্ত এবং সেই মেসেজের মধ্যে দেখতে পাচ্ছি এখানে আছে আচ্ছা দেখি আমি একটু দেখি আচ্ছা আমাদের এখানে আছে মেহেদি হাসান এবং আমাদের সঙ্গে তিনি আছেন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ম্যাথমেটিক্স এক্সাম আপনার নামটা লেখা আমি পড়তে পাচ্ছি না নামটা, তারপরে আছি আমার মনে হয় যে অবশ্যই সেটা উচিত হচ্ছে না। সাকিব রহমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ইউসুফ খান হার্দি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এম ডি শফিউল ইসলাম রাফি এছাড়াও আমাদের সঙ্গে আছেন তরুণ এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে এম ডি শিফাত চৌধুরী আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আর জে সোহেল আরমান মালিক আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান এছাড়াও নীরব আকাশ তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন। সাইফুল শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আর এছাড়াও অর্ক আজিজ আমাদের সঙ্গে আছেন আর এছাড়াও ভূতাসমের যে পেজটা সেই পেজেও এখনো পর্যন্ত অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং তাদের মধ্যে আছেন দেখতে পাচ্ছি মাহফুজ আক্তার সুমি আমাদের সঙ্গে আছেন জি এম রায়হান এছাড়া পঞ্চগড় থেকে তিনি শুনছেন। মোহাম্মদ আজিমউদ্দিন আমাদের সঙ্গে আছেন তানহিদ হাসান এছাড়াও আমাদের সঙ্গে আছেন এম ডি আল আমিন শিকদার এছাড়াও আবির আমাদের সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের সঙ্গে আছেন, ফরহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জয় দাস আকাশ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যালেক্স, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশাফুর মোহাম্মদ অ্যাশ সহ আরো অনেকে। তো আজকের যে ফিডব্যাক, সেই ফিডব্যাকে আমরা দেখলাম যে আপনারা সবাই কমেন্ট করেছেন এবং জানিয়ে দিয়েছেন মিশ্র, কেউ বলেছেন যে চমৎকার ভয় পেয়েছেন, কেউ বলেছেন যে না ভয়ের মাত্রা একটু কম ছিল, দু ধরনের কথাই আমরা পেয়েছি। এখন এক একজন এক একভাবে পুরো বিষয়টা দেখেন, তো আমরা এটা নিয়ে কমেন্ট না করি, এই জায়গাটা আপনাদের জন্য পুরোপুরি উন্মুক্ত, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন এবং আপনারা সমালোচনা করবেন আলোচনা করবেন, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করতে চাই এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।
Exclusively on FusionBD.com.